This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আর যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
আমন্ত্রণ ডরের 12তম পর্বে আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে। বরাবরের মতোই আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। ডর শুরু হলো প্রিয় শ্রোতা। ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি ভৌতিক অনুষ্ঠান যেটি প্রথমবারের মতো বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়ে আপনাদের কাছে আসে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এই সপ্তাহে আমরা কাজ করেছি বিক্রমপুরের পরিত্যক্ত একটি বাড়িতে। আপনারা যদি আমাদের ফেসবুকে আসেন তাহলে বেশ কিছু ছবি দিয়ে আমরা আমাদের ঘটনার প্রমাণ করবার জন্য চেষ্টা করব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঢুকে যাচ্ছি দৌড়ে। প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে আমরা বিক্রমপুরের এই পরিত্যক্ত বাড়িতে যাওয়ার কিছু অডিও ক্লিপস আপনাদেরকে শোনাব।
বিক্রমপুর গ্যাস কলেজের
গেছি একবার,
ছোটবেলায় গেছিলি না?
হ্যাঁ ছোটবেলা,
বড়বেলায় গেছিলি।
ইজি জার্নি, বেশ ভালোই ছিল।
হ্যাঁ ঢাকার খুব খাত,
2-2.5 ঘন্টা লাগে বাসে।
হ্যাঁ 2-2.5 ঘন্টা ওই জ্যাম থাকলে আর কি।
লঞ্চে যাবি?
হ্যাঁ লঞ্চেও যাওয়া যায়। কি লঞ্চে যাইতে চাও?
প্যারানি থেকে খুব ভালো লাগে তো
ওই লঞ্চ। আবার বেশ খানিক সময় পর পর ছাড়ে এই গ্যাপের মধ্যে বসে মনে কর ঝালমুড়ি খাও, এই খাও, সে খাও, টাকা নষ্ট হয়ে বেশি।
এক্স্যাক্টলি, টাকা নষ্ট হয়ে তুই তো কখনোই পে করছ না, তো আলটিমেটলি
আমি পে করি না। আমি পে করি না মানে
তুই এখন আর এগুলো করিস না। বাদ দে।
আচ্ছা শোন, ফাইজলামে বাদ দিয়ে চল গুলিস্তান যাই।
গুলিস্তান
দেরি করে লাভ,
তুই তো করতে জ্যাম না থাকলে আরো কম টাইম লাগবে।
আচ্ছা আলটিমেটলি জায়গাটা দেখে, জায়গাটা দেখতে হবে না? জায়গাটা হচ্ছে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আর কি, এখানে এখন মানুষজন থাকে না।
বিক্রমপুরে পরিত্যক্ত এলাকা, অলমোস্ট শহর তো, পরিত্যক্ত থাকার মতন জায়গা থাকার কথা
না। বেশ কিছু বাড়ি আছে
এখানে, তো পিপল আর রেডি টু বিল্ড আ লট অফ থিংস।
না অনেক বাড়ি আছে সেখানে পরিত্যক্ত আছে। আমরা যেই বাড়িটাতে যাব সেই বাড়িটা অলমোস্ট মনে কর একদম মানে জঙ্গলে ঘাস করে ফেলছে।
আচ্ছা
চল এখন বংশম বাদ দিয়ে আগে গুলিস্তান গিয়ে।
গুলিস্তান থেকে বাসে চড়ে আমরা রওনা দিলাম এবং পৌঁছালাম বিক্রমপুরের বেতকা এলাকায়।
দেখছিস তোরে বলছিলাম না, জ্যাম না থাকলে বেশি সময় লাগবে না।
জায়গাটার নাম কি?
এটার নাম হচ্ছে বেতকা।
কি
বেতকা? বেতকা এই জায়গাটা খুব মানে এখন যে সময় 8-9টা পর্যন্ত মোটামুটি ক্রাউডেড থাকে, এরপরে আস্তে আস্তে অনেকটা ফাঁকা হইতে থাকে। তো এখন বুঝতেই
পারছিস বিক্রমপুর না, এখন তো মানে
হাঁটে চলে যাবো 15 মিনিটের রাস্তা।
চল তাহলে হাঁটেই হাঁটেই যাই, কারণ রিক্সার জন্য ওয়েট করতে করতে এখানে ওনারা তো ওয়েট করতেছে মোস্ট প্রবাবলি অন স্পট, রাইট?
অনেকক্ষণ যাবো তবে উঠতেছে।
চল দেরি করে লাভ নেই, কোনো হাঁটা ধরে রিক্সা পাইলে নিয়ে।
ওকে ফাইন চল। হাইটে যাইতে হলেও কিন্তু এলাকাটা কিন্তু খারাপ না।
আমার কাছে এরকম এলাকাতে হাঁটতে ভালো লাগে ইনফ্যাক্ট।
এবং আমার মনে
অন্ধকারটা খেয়াল করছো? একদম সামনের কিছু কিন্তু খুব একটা দেখা যায় না, টর্চ ইজ দি
ওনলি। অনেকে কিন্তু আছে এই পরিবেশটা খুব পছন্দ করে, তো যারা পছন্দ করে তারা চাইলে কিন্তু আমাদের সাথে এরকম একটা জার্নিও করতে পারে,
রাইট?
সেই জন্য মামা একটা নাম্বার তো আছে, নাম্বারটা যেন কি?
নাম্বারটা হচ্ছে আমি তোরে বলি দাঁড়া, 0961 38 9982892
নাম্বারটা আর একবার আমি একটু বলি 09 6138 92 8 92 8 92 just 15 minutes বাকি রাস্তাটুকু হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ডর টিম এবং আজকের অতিথিরা। হ্যাঁ, অবশেষে তো পৌঁছাই গেলাম
লাস্ট বিক্রমপুর। না
বিক্রমপুর
পদ্মা নদীর আশেপাশে,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিক্রমপুরের নাম শুনে নাই এমন মানুষজন কম। তো বিক্রমপুর আমাদের বাংলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সঙ্গে একটা কানেকশন
জড়িত অনেকভাবে। বিক্রমপুর আগে একবার আসছিলাম বুঝছিস, বাট ওইবার না এই সাইডটাতে একেবারেই
আসা হয় না। এই সাইডটাতে আমি একবার খুব বেশি আসা হয় নাই, এর আগে আমার কয়েকবার আসা হয়েছিল। তবে আমরা যেই কানেকশনের জন্য আজকে এখানে আসছি সেটা নিশ্চয়ই আর ইতিহাস না, সেটা হচ্ছে যেই ঘটনাগুলো আমরা খুঁজে বেড়াই সেই ধরনের ঘটনাটাই এই জায়গাটা সম্পর্কে।
ঘটনার চেয়ে মনে হয় প্রথমে আমি প্রশ্ন, যে একটা জায়গা বিক্রমপুরের মতন জায়গায় যথেষ্ট এটা কিন্তু উন্নতি হচ্ছে, এখন সব দিক থেকে উন্নতি হয়ে গেছে, এটাকে আমরা কোনোভাবেই গ্রাম বলতে পারি না। ইটস অফকোর্স মফস্বল, তাও অনেক অনেক উন্নত পর্যায়ে। হ্যাঁ, এইখানে এরকম একটা জায়গা তো খালি পড়ে আছে কেন,
এটাই একটা অনেক বড় প্রশ্ন। খালি পড়ে আছে কেন, একটা কথিত আছে আর কি কিছু, যে এইটাতে মানে কেউ মানে বসতি করার চেষ্টা করলেও মানে দেখা গেছে সংসারের মধ্যে একটা ঝামেলা, কোনো না কিছু অসুখ বিসুখ এগুলো লেগেই থাকে, এই জন্য এটা অ্যাভয়েড করছে। আর দেখতেই পাচ্ছিস যে পুরো জঙ্গলে ভরে
একদম, মানে
ধর পরিত্যক্ত আগে জমিদার বাড়িগুলো আমরা যেটা দেখছি, এটা তো দেখতেই পাচ্ছিস জমিদার আমলের বাড়ি আর কি এটা, এবং এটাতে অনেক বছর যাবৎ কোনো মানুষজন থাকে না এবং গাছপালা উঠে ভরে আছে। আর আমরা যে জায়গাটার মধ্যে আছি এটার আশেপাশে জনবসতি আছে, তবে খুব অল্প মাত্রায় আছে সেটা।
ইউকেতে খুব নাম করা একটা কথা আছে, সেই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। কথাটা হচ্ছে এরকম যে ইফ ইউ ডু নট লিভ ইন আ হাউস ফর টু লং দ্য হাউস স্টার্টস লিভিং, অর্থাৎ তুমি যদি অনেকদিন ধরে একটা বাড়িতে না থাকো তাহলে বাড়িটা থাকতে শুরু করে,
থাকতে
শুরু করে, জীবন্ত হয়ে যায়। এটা একটা
হয়তো বা এই টাইপের কিছু একটা আছে, কারণ এইটার ওই যে দেখ পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গভীর রাতে যারাই গেছে এই বাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পেয়েছে।
আচ্ছা,
কেউ কেউ সাহস করে এসে দেখার চেষ্টা করেছিল কিন্তু তারাও কোনো না কোনো ভাবে পরবর্তীতে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়েছে। এরপর থেকে কেউ আর এই বাড়িটা নিয়ে ঘাটাতে আসে না, কেউ কিছু করতে আসে না। তো সেই জন্যই আজকে পুরো টিম নিয়ে আর কি আজকে আমরা এখানে চলে
আসলাম, দেখি আমাদের
আমাদের কিছু একটা হয় কিনা।
তবে এখন মনে হয় যে আমরা তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি, চল লিটন ভাইয়ের গল্পটা শোনা ফেলাই, নাকি সবার সাথে আগে পরিচয় হবে?
না, আমার মনে হয় আমরা তো বেশ কয়েকজন পেয়েছি,
কি সবার সাথে একসাথে পরিচয় করা লাভ নেই মামা, একজন একজন করে যাই আস্তে আস্তে।
ওকে ঠিক আছে, তাহলে প্রথম জনের কাছেই যাই আমরা, যে আমাদের প্রায় কাছাকাছি বসা আছে। তো কেমন লাগছে আপনার এমন জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসছে?
ভয় করতেছে, জায়গাটা অনেক নিরিবিলি শুনছেন, অনেক ভয় ভয়।
আসলে এই ভয়ের জায়গাগুলোই খুঁজে আমরা বের করি আমি আর রেহান, তারপরে আপনাদেরকে নিয়ে আসি।
জায়গাটা অনেক সুন্দর মানে, কিন্তু ভয় এই
ভয়ের মাত্রাটা একটু বেশি, বিশেষ করে এই সুন্দর জায়গাগুলো দিনের বেলা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু রাতের বেলা হলেই পুরো চেহারাটাই পাল্টায় যায় জায়গাগুলো। আচ্ছা যাই হোক, আপনার পরিচয়টা একটু জানি ভালো করে।
জি, আমি মামুন সজিব, নারায়ণগঞ্জ থাকি, বন্দরে
বন্দরে থাকেন।
জি।
আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে তো আমরা অনেক বন্ধুদেরকে পাচ্ছি।
জি, তো নদীর পূর্ব পাশে আমার বাড়িটা, সবাই বললে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় মন্দির ঢাকেশ্বরী মন্দির, ওটা বললে সবাই
হিন্দু ঢাকেশ্বরী মন্দির।
জি,
এখানে তো ঢাকায় তো আছে।
হ্যাঁ, আর ওটা দুই নম্বর ঢাকেশ্বরী মন্দির, ওটা দুই নম্বর ঢাকেশ্বরী,
ওটা হচ্ছে বন্দরে।
জি।
আচ্ছা আচ্ছা, কি করেন আপনি?
জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি, এখন এর সাথে একটা জব করি।
ভেরি গুড, লেখাপড়ার পাশাপাশি কাজও করছেন। তো সজীব ভাই, আমরা ডট টিমের কাছে কিছু আপনার ঘটনা আমরা কিছুটা জেনেছি, তারপর আপনার মুখেই শুনতে চাই এই ধরনের ভৌতিক বলি বা অদ্ভুত বলি বা রহস্যজনক ঘটনা বলি, যে ভয় বলি যাই বলি, এই ধরনের ঘটনা প্রথম আপনার সঙ্গে কিভাবে কবে ঘটেছিল?
প্রথম গত বছর জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে হইব, কাজে গেছিলাম নদীর পশ্চিম পারে, কাজে থেকে আসতে
নদীর পশ্চিম পারে মিন্স হচ্ছে আপনি নারায়ণগঞ্জ শহরে
আসছিলাম। আমি পয়েন্টে কাজ করি, তো শীতে ডগ ছুটি দিয়েছে, আস্তে আস্তে আমার প্রায় রাত্র 11টার দিক সময় হয়ে গেছে। আর মন্দির পাশেই সবচেয়ে বড় রাস্তাটা আমাদের মহল্লায় যেতে হলে, আর ওই পাশেই একটা বিশাল মন্দিরের পুকুর আছে, মন্দিরের সামনে গেটে একটা পুকুর, মানে এখানে সকল লোক গোসল করে,
পুরো এলাকার মানুষ,
পুরো এলাকার মানুষ এটা গোসল করে। আর ওইখানে মানে অনেক সময় অনেক আজেবাজে ঘটনা ঘটছে, অনেকের সাথে ঘটছে, অনেকে গোসল করতে গেছে ওঠে নাই, আজ পর্যন্ত এখানে মানে পুকুরটা হিচে হয় নাই, আজ পর্যন্ত কেউ দেখেনি এটার গভীরতা কত,
মানে আজ পর্যন্ত এই পুকুরটার পানি
গভীরতাটা কত
শেষ করা যায়নি,
হ্যাঁ গভীরতাটা মাপা যায়নি। বৈশাখ মাসের 1 তারিখে ওই পুকুরে একটা পূজা হয়। তারপরে আমি আসতেছিলাম মতো,
মানে আপনি আসতেছিলেন মানে কয়টার দিকে?
11টা
বাজে, আপনি কাজ শেষ করে নদী শীতলক্ষা যে নদী আছে,
আমি আবার সসন্ধ্যা হইতে,
আচ্ছা শীতলক্ষা নদী নৌকা দিয়ে পার হয়ে আপনি আপনার বাড়ির দিকে
যাচ্ছি, আমার বাড়ি মন্দির থেকে 5 মিনিটের রাস্তা আছে।
আচ্ছা
আসার পরে আর শশানটার মাঝখানে আসছি, ওইখানে ভয় পাওয়ার মতন কিছু নাই, আর আমি যেখানে যাবো মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা, আর শুনছাম একদম নীরব একটা প্রকৃতির রাস্তা। আসার পরে 5 মিনিট হাইতে আসলাম নৌকা থেকে, নাইমা গান শুনতে শুনতে আসার পরে আমার মোবাইল বন্ধ, আমি আসতেছি। আসার পরে এত সুন্দর একটা গন্ধ পাইলাম, সুবাস যা কখনো কল্পনা করা যায় না, এত সুন্দর
পেয়েছেন গন্ধটা
পুকুরের পাশে,
মন্দিরের পাশে যে পুকুর আছে
ওইখান থেকে
2-3 মিনিটের রাস্তাটা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ
দেখি পরে হঠাৎ আমি একটা কুড়ি গাছের সামনে দাঁড়াইলাম, একটু আলিতে দাঁড়াই দেখলাম যে একটা সুন্দর মহিলা গোসল করতেছে। আমি ভাবলাম না তো মন্দিরে কি হবে, পরে খেয়াল করলাম না তো এত সুন্দর মহিলা আমাদের এলাকার তো নাই, এত সুন্দর মহিলা নিয়ে এত ফর্সা। পরে আমার পাশ দাঁড়িয়ে এলো, আমার ডান সাইড দেখাচ্ছে, আমি বাম সাইডে একটা কুড়ি গাছের আলিতে আছে। তারপরে 2-3 মিনিট পরেই এত একটা গন্ধ আসলো ভাই, আর ওই মন্দিরের পুকুরটা অনেক খারাপ, খারাপ বলতে ওইখানে অনেক মানুষ টানুষ ভয় টয় পাইছে আগেও, পরে যাওয়ার পরে এত একটা দুর্গন্ধ আসলো, অকল্পনীয় দুর্গন্ধ, আমার খুব খারাপ লাগতেছিল। পরে আমি ভাবলাম না এটা নিশ্চিত কোনো খারাপ যাতে কিছু হবে, পরে আমি বোঝার চেষ্টা করতেছিলাম এটা আসলে কি। পরে আমি মানে ওরা দেখবো দেখার সাহস পাইতেছিলাম না, আমার একটু বাসা দিবি অবসর হওয়ার সবচেয়ে বেশি টেনশন, বয়ে তো পেয়েছি আমার শরীরের প্রকাপ আছে। পরে আমি আবার ভাবলাম না যাই হোক একটু দেখি, পরে একটা আশ্রমের রাস্তাটা একটু দূরে একটা আশ্রম আছে, মানে এখানে পুরোহিতরা থাকে, একটু লুকাইলাম,
মানে ওই আশ্রমটা এখানে যে একটু লুকালে
কোনা আছে কোনার ওয়ালে একটু লুকাইলাম। লুকানোর পরে হঠাৎ মহিলাটা আসতেছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম মহিলাটা নেই, বিশাল এক বিড়াল, কালো রঙের বিশাল, ওটা বিড়াল মানে খারাপ জিনিস ছাড়া কিছু না,
মানে স্বাভাবিক স্বাভাবিক বিড়াল আপনি দেখেন,
আমি দেখিনি কারো মনে দেখেন আমার জীবনে, মনে এটা ফার্স্ট এত বড় বিড়াল, মানে কোনো শিয়াল হবে না কুকুর হবে এর চেয়ে বড় বিড়াল। পরে দেখলাম মন্দিরের পাশে একটা বিশাল এক বট গাছ আছে, আর ওটা দিল আমার সারা ওইখানে যাওয়ার পরে 3টা শ্মশান ভাই,
বট গাছের এইদিকে 3টা শ্মশান,
মানে 3 জায়গায় মানুষ পুরানো হয় আমরাও দেখছি। তারপরে যাওয়ার পরে দেখলাম বিড়ালটা হঠাৎ একটু চোখটা ই করলাম, দেখলাম আর কিছুই নেই ওইখানে, যে বিড়ালটা গেছে
পলকের মধ্যে উধাও হয়ে গেছে।
হ্যাঁ পরে আমি আসলাম স্বাভাবিক মতন, মানে পিছনে যাওয়ার চেষ্টা করিনি, বাসার দিকে আসছি। আসার পরে ওই দিন সকাল থেকে অনেক অসুস্থ ছিলাম ভাই, 3-4 দিন প্রায় অনেক জ্বর ছিল,
ভয়ের কারণে
আমার হাত পা কাঁপতা ছিল, মানে প্রচুর ভয় পাইছি, মানে জীবনে ফার্স্ট টাইম কিছু দেখলাম, অনেকের মুখ থেকে শুনছেন কোনোদিন বিশেষ করে, মানে ফার্স্ট টাইম এত একটা ভয় পাইছি। তারপরে আর ওই ঠান্ডা কোনোদিন আর যাইনি, যাইলেও আমি 10টার পর আর এই ঠান্ডা কোনোদিন হাঁটাচলা করি না। তারপর হইলো ওই বছরের লাস্টে ডিসেম্বরের মাস বিজয় দিবস টুর্নামেন্ট ফার্সি, এলাকার সবাই মিলা, কোনো বাইরের টিম না, সবাই মিলা এখানে খেলবো। ওইখানে আমাদের 20-25টা হ্যালোজিন বাড়া হয়েছে, বাড়া করার পরে অনেকে বলতেছে এই খুলেলাই, পরে বলতেছে না খোলার দরকার নেই, কালকে তো খেলা হবেই, কালকে বিজয় দিবস কালকে খেলা হবে। তো
রাতের বেলা খেলার একটা অনেক হ্যালোজিন বাল্ব লাগে
খেলতে, খেলার পরে অনেকে বলতে থাকতে হইব মাস, কারণ এখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে,
লাইট গুলো চুরি হয়ে যেতে পারে,
20-25 হাজার টাকা মানুষ বানার এলাকার চোর থাকতেই পারে। পরে অনেকে বলো আচ্ছা ঠিক আছে কে কে থাকবি, পরে আমি বললাম ফার্স্ট টাইম আমি থাকবো, ফ্রেন্ড জুবায়ের মুন্না শাকিল ইমরান এই কজন আমরা ফিক্সড হইলাম যে থাকবোই
পাহারা দেওয়ার জন্য।
আর শীতের দিন তো ওষ পড়ার জন্য একটা তারপর গেলাম আমাদের পশ্চিম পারে মাঠের একটা গাছ আছে, মান্দার গাছ আর ডুমুর গাছের নিচে একটু ছাওয়ার ভিতরে, আর মেন সাইডে একটু বিপরীত পাশে, মানে আড়ালে কেউ দেখতে পারবে না, এত আরাম নিয়ে জানলাম।
ডুমুর গাছের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল সুমন, মনে আছে তোর? দিনাজপুরে কড়াই বিলে
গেছিলাম,
ডুমুর গাছের নিচে বসছিলাম, মনে আছে?
তার গান বাজনা শুনছিলাম, শোনার পরে রাত প্রায় 12টা, পরে সবাই ঘুমানোর চেষ্টা, আমরাও ঘুমান, আমি তুললাম না ঘুমার আসবো না, শীতের ভিতরে হাত পা কাঁপতেছে, কম্বল নিয়ে আসছে একটা পাঁচজন মানুষ কম্বল ঘুমাবো। পরে জুবাইর বলতেছে একদম সাইড হয়েছে, আমি জুবাইরের পাশে আর পূর্ব পাশে আমরা ফ্রিছি আর ওরা ডাইন পাশে এসেছে। জুবাইর বলতেছে দেখ দেখ বড় ভাই তুই কি আসতেছে, কদ্দে চুক্তি একটা গান মুখে, হ্যাঁ একটা গান তো আসতেই পারে, টয়লেট তো খারাপ গান থাকতেই পারে, কোনো সমস্যা নেই। জুবাইর বলতেছে না এটা স্বাভাবিক গন্ধ না, দেখ দেখ কি আসতেছে, আমি দেখ দেখ কি আসতেছে বলছে মতন তাকাই দেখি এটা অস্বাভাবিক জিনিস, গলাটা নাই একদম স্বাভাবিক মানুষ না, কোনো স্বাভাবিক হইতেই পারে না, চোখ দুইটা একদম সিনার ভিতরে,
মানে বুকের মধ্যে,
বুকের ভিতরে, আর গলার এখানটা রক্ত পড়তেছিল, মানে মানুষের মাথায় নেই, মানুষের তো মাথা কাইটা ফেলেছে এই অবস্থার উপর, হ্যাঁ দুইটা স্বাভাবিক মানুষের মতনই, কিন্তু অনেক বড় দেওয়ার আকার, অনেক বড়, মানুষ স্বাভাবিক এরকম হইতেই পারে না। আর পা গুলা আমরা একটু কাছে আসছে মতন দেখছিলাম, পা গুলো উল্টা আর আমাদের বিপরীত বাথরুম জঙ্গল লাগে, কিন্তু অসুলে কিছু লাগতেছে না, এটা এটাছে, তারপর থামলো, ওইখানে একটা শ্মশান আছে, মানে এটা পুরান শ্মশান, এটা বাজেয়াপ্ত, এখানে মানে 50-60 বছর আগে এখানে মানুষ পড়েছিল, এখন এটা বসতি, এটা পুরা বাড়ি গুলো সবাই চিনে। পরে ওইখানে একটা ই গাছ আছে, বন্য গাছ, মানে কোচবেলের মতন একটা ফল হয়, ওই ফল গাছটা আছে ওইখানে, ও গে থামল গলা কাটাটা, ওর এখানে থামার পরে গন্ধ তো ভাই বৃষ্টির গন্ধ তো একদম ময়লার দুর্গন্ধ যা আসে, এর চেয়ে জঘন্য গন্ধ আসতেছিল। আসার পরে ওই শ্মশানে এখানে গেল, যাওয়ার পরে একটা বিকট শব্দ, মানে ডালা ভাইঙা পড়তেছে, সব রুমের মুছড়া হয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিক আমরা দেখতেছি কিছু ভাঙতেছে না আসলে, কিন্তু আওয়াজটা হইতেছে, মানে সবার ভিতরে আজ হাত পা কাঁপতেছে, অনেকে তো লড়েই না, আমার হাত পা কাঁপতেছে না, আমি পুরো স্তব্ধ, কম্বলে খালি শুধু মাথাটাই নাড়াইতে পারতেছি, যেন হাত পুরো অপর হয়ে গেছে পা, আর কারো দিন ডাক দিম, ওর আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে, ডাক দেওয়ার মতন কোন কন্ডিশন আমাদের মুখ থেকে কত আসতেছে না। তারপরে দেখলাম গাছগুলো তো অস্বাভাবিক বাঁচাবার মতন শব্দ আসতেছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না আসলে কি হইতেছে। তারপরে এখানে 5-6টা টয়লেট একটু সামনে আগেই, পরে ওইখানের পাশে আরেকটা বাড়ি আছে, ওইখানে মানুষের সাইড লাশগুলো পুইরা যে সাইড গ্রন্থির কাজ চালাইতো ওইখানে নিস্তিপ্ত ছিল, চালতা গাছের গোড়ার দিয়ে একটা আগুনের মতন হয়ে গেল,
এই জিনিসটা,
এই জিনিসটা বিশাল এক আগুনের গোলার মতন ধারণ করলো, দেখলো কে আমি জুবাইর, দেখা জুবাইর তো সাথে সাথেই অন্যরকম, আমার অন্যরকম ভয় ভিকি আছে, আসলে ওইটা যা শুনছিলাম আজকে প্রমাণ পাইলাম, আসলে আমাদের দাদা থেকে যে এলাকার প্রতিবেশী থেকে শুনছি,
মানে আপনাদের এলাকায় অন্যান্য মানুষের কাছে এগুলো শুনেছেন যে অনেকেই হয়তো
এই জায়গাটাই হয় সেম।
আচ্ছা, এই আগুনের গোলায় পরিণত হওয়ার পরে তারপরে কি হলো?
চক্কর দিয়ে যাওয়ার পরে তো আর আমাদের অতদূর চোখটা যাওয়ার সম্ভাবনা নাই, আর এখানে তো জনবসতির কারণে
চোখের আড়াল হয়ে গেছে,
চোখের আড়াল হয়ে গেছে।
তো আমি একটা জাপানিজ স্টোরিতে এটা শুনছি, এক মহিলাকে তার হাজবেন্ড মেরে ফেলে, মেরে ফেলে নিজে সুইসাইড করে, তো এই ঘটনাটা নাকি ওই দিনটাতে প্রতিবার ঘটে, প্রতি এত তারিখেই এই ঘটনাটা বারবার রিপিট করতেছে নিজেকে, মানে এরকম ভাবে জাপানিজ কথা অনুযায়ী এভাবে বলা হয় যে ওই লোকটার রাগ ক্ষোভ যতদিন থাকবে নিজের ওয়াইফের প্রতি, তার ওয়াইফটার সাথে মানে পরকীয়া প্রেম করে খুব বাজে একটা ঘটনা ঘটাইছিল, তো ওই রাগটা যতদিন শেষ না হবে জাপানিজ ট্রেডিশন অনুযায়ী, যতদিন পর্যন্ত ওই ক্ষোভ শেষ না হবে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটতে
থাকবে।
যে ভাই বড় বাড়ির কথাটা বলছিলাম, ও ভাই কিন্তু একটা মানুষ সুসাইড করছে,
তোর মানে ভয়।
শুনছেন আপনি ABC রেডিও FM 89.2 এ, ছোট একটা বিরতির সময় হয়ে গেছে, মাত্র 3 মিনিট পর আমরা আবার ফিরে আসব। আপনি যদি দৌড়ে আসতে চান আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো নিয়ে, আমাদেরকে ফোন করুন 09-613-892-892 এই নাম্বারে। আমি আবার বলছি 09-613-892-892 এই নাম্বারে। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ঠান্ডা হালকা শীত এরকম একটা আবহাওয়ায় আপনি আছেন ডরের 12তম পর্বে, এবং এই 12তম পর্ব ধারণ করা হয়েছে বিক্রমপুরের পরিত্যক্ত একটি বাড়িতে। প্রিয় শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ডর প্রতি সপ্তাহে ধারণ করছে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো। এমনও হতে পারে আপনার ঘটনার উপর বেসিস করে যে জায়গাটিতে ঘটেছিল সেখানে গিয়ে ডর টিম পুরো সপ্তাহ জুড়ে সেখানে বসে রাতের আধারে আমরা আপনার ভৌতিক ঘটনাগুলোকে ধারণ করব এবং একই সাথে লাখো মানুষের কাছে পৌঁছে দেব। আপনি যদি যেতে চান ফোন করুন 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে আছি আমার নতুন অনুষ্ঠান দর নিয়ে এবং সঙ্গে আছে আমার টিম মেম্বাররা সুমন ও রেহান স্পট থেকে মানে হন্টেড প্লেস থেকে এবং সাউন্ডে রয়েছে লোবান। আমরা আবারও ফিরছি গল্পের সেই জায়গায় যেখান থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
প্রেমের কারণে
মানে যেই বড় বাড়ি থেকে ওই জিনিসটাকে হেঁটে আসতে দেখছেন যে যেখান থেকে এটা হেঁটে ওই টয়লেটের ওখানে গিয়েছে
থেকে মেন শুরু
তো চালতা গাছের এখানে কেউ একজন ফাঁসি দিয়ে
মরছে। আর ওই বাড়িতে সবচেয়ে বড় কথা মহিলারা তো রাত্রে সচরাচর বাইরেই হয় না।
ওকে, এতক্ষণে আমি একটা কানেকশন খুঁজে পেলাম যে এই যে উনি এখন যে ঘটনাটা বললো যে ওখানে একজন কেউ সুইসাইড করে, এমনিতে আমরা জানি যে এই সুইসাইড বা অপমৃত্যু যেটাকে আমরা বলছি যে বিভিন্ন কিন্তু ঘটনা প্রচলিত আছে এই সুইসাইড গুলোকে কেন্দ্র করে, কারণ যে আত্মাগুলো হয়তো স্যাটিসফাইড থাকে না এবং সে কারণে কেউ সুইসাইড তো আর মানে নিশ্চয়ই কোনো না কোনো ডিসস্যাটিসফ্যাকশন
থেকেই করে। এবং সবচেয়ে বড় কথা কি জানিস, সুইসাইডাল টেন্ডেন্সির পরে বা সুইসাইডের পরে তুই যদি লাশ গুলোকে দেখিস তাহলে একটা জিনিস বুঝবি যে প্রত্যেকটা লাশের লাস্ট মুহূর্তে প্রচন্ড বাঁচার ইচ্ছা ছিল। সো দ্যাট ক্রিয়েটস দ্য ডিসস্যাটিসফ্যাকশন যদি নাও থাকে।
যখন ওই মোমেন্টটা কেউ একজন ফাঁসি দিয়েছে, ফাঁসি দেওয়ার মুহূর্তে যখন ঝুলছে তখন যে বাঁচার যে আকুতি তখন কিন্তু চাইলেও আর বাঁচা যায় না।
এক্স্যাক্টলি, এটা অনেক টিনেজার বোঝে না, খুব ছোট ছোট কারণে তারা এই ধরনের।
ওই বাড়িতে মানে মেয়েদের খুব কম সময় রাখা হয়, ওই বাড়িতে মানে মেয়েদের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই ফাঁসির, এই জন্য কোনো মানে বড় মেয়ে ওই বাড়িতে থাকে না, অন্য কেন নিয়ে যায় আত্মীয় স্বজন বা ডাকা এসে পরে সচরাচর কাজ করে।
ইন্টারেস্টিং ঘটনা। ওখানে এই ঘটনাটা ঘটার পর থেকে আর মানে ওই বাসার যে মেয়েরা আছে তাদের উপর কোনো কিছু একটা প্রভাব বিস্তার হয়, সেই জন্য বাসা থেকে অন্য জায়গায় নিয়ে চলে
যায়।
সুযোগ হলে কোনো একদিন যাওয়া উচিত ওখানে,
অবশ্যই যাওয়া উচিত অবসর রাতে।
সজিব ভাই, এর পরে কি হয়েছে?
পাওয়ার পরে আমি অসুস্থ, প্রায় অনেক অসুখ হয়ে গেছিলাম। আমার পরে কবিরাজের কাছে গেছি, কারণ যার পোক করে দিছে বলছে তুমি আর কোনোদিন ওই দিকে রাস্তায় বের হইবা না, যাতায়াত করবা না অন্তত সন্ধ্যার পরে। আর আমার একটা ইয়ে দিছে, মানে আমার বাসায় একটা তাবিজ আছে আমার বালিশের সাথে, মানে ইঞ্জিন খারাপ স্বপ্নগুলো দেখতাম ওইদিন না দেখি, ওখানে একটা তাবিজ রাখা আছে
যে ওই বালিশ আপনি ঘুমান ওখানে
একটা। আর আমি সন্ধ্যার পরে রাস্তা এখন যাতায়াত করি না।
তো মোটামুটি এই ছিল হচ্ছে সজীব ভাই আপনার অভিজ্ঞতা এখন পর্যন্ত, আপনার অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে। রেহান, আমরা তো সজীব ভাইয়ের ঘটনা শুনলাম, একটু বাকিদের কাছেও যাই।
সেটাই,
আপনার নাম?
আমার নাম মোহাম্মদ লিটন।
মোহাম্মদ লিটন, কি করেন?
আমি গাড়ির শোরুমে চাকরি করি, আর এর পার্ট টাইমে আমি ডান্স শিখাই।
ডান্স শেখান?
জি।
ওকে,
থাকি আমি যাতে পারি কাজলাপাড়া,
ওই মাছের আমাদের।
হ্যাঁ,
তো মাছের কথা শুনলেই আমাদের মাথায়
কিছু চিন্তা চলে আসে,
কিছু চিন্তা চলে আসে। যাই হোক, দেখি চিন্তাধারা লিটন ভাইয়ের চিন্তাধারা আমাদের চিন্তাধারা কতটুকু পার্থক্য হয়। আচ্ছা লিটন ভাই, আর আমরা কিছুটা শুনেছি ডট টিমের কাছ থেকে, আমরা ডিটেলস আপনার কাছ থেকেই শুনতে চাই। প্রথমে আমরা কোন ঘটনা শুনতে পারি আপনার লাইফে? প্রথমে এই অদ্ভুত ঘটনা কি ঘটছিল?
এটা আমাদের দেশের বাড়িতে।
কোথায় দেশের বাড়ি?
যাইলো মাদারীপুর।
মাদারীপুর
ইসুপুর গ্রাম হইলো গোয়ালদি। আমার আব্বা দুই বিঘা জমি, আমাদের জমি আর কি এটা মানুষের দখলে ছিল, আমাদের দখল আনছে আর কি, নিজের দখল আনছে সেটা আর আমরা জানি না। আমার আব্বা যখন আমার কাছে আসছে, আমার বড় ভাইয়ের কাছে আসছে, আমার বড় ভাইয়ের বলতেছে যে আমরা এরকম একটা জমি দখল করছি, আইসা তোরা দেখা যা।
মানে আপনারা দুই ভাই তখন ঢাকায়?
হ্যাঁ,
আমার আপনার আব্বা হচ্ছে আপনাদের গ্রামের বাড়ি।
হ্যাঁ, গ্রামের বাড়িতে।
তো সেখান থেকে উনি বললো যে আমাদের যে আগে জমিটা অন্যরা দখল করে
বা আমরা পুনর্দখল করেছি,
আমার দাদা ওর একটু রহস্যের ছিল, তো উনি আবার আমার দেখা তা আমার ঘটনা কিছু জানছে যে আমি ঢাকাতে ডান্স শিখাই। ওই দাদা আবার আমাকে নিয়ে বাজারে একটা অনুষ্ঠান করাইছে, আমার আমার থেকে ঢাকার থেকে আরো কিছু আর্টিস্ট নিয়ে গেছি আমি, ফলে এই ডান্স দেখে অনেকে আমার কাছ থেকে বিজরিন কাট নিছে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে আমার কাছ থেকে একটা কাট নিছে, ওরা ফ্যামিলির ভিতরে চার বোন, এটা আমি জানি না। ওগো এক বোনের সাথে মানে আমার সাথে ফোনে রিলেশন হয়, ওর কণ্ঠ এরকম মানে এত সুন্দর বুঝাইতে পারবো না, মানে ওর সাথে এরকম তিন থেকে চার মাস আমার সাথে ফোনে আমার সাথে কথা হয়েছে। ওর দেখার জন্য একটা সময় ডিল করি আমি ওর সাথে।
ও আচ্ছা, আপনার এতদিন ফোনে কথা বলছেন, একজন আরেকজনকে দেখা
আমি দেখি
আপনাদের গ্রামের বাড়ি?
গ্রামের বাড়িতে। এসে পরে আমি এখান থেকে আমি বিকাল পাঁচটা বাজে রওনা দিচ্ছি
ঢাকা থেকে।
ঢাকা থেকে পাঁচটা বাজে আমার যাইতে যাইতে প্রায় আটটা থেকে নয়টা বাজছে। তা আমি যখন বাজারের দিকে নামছি আমি তখন দেখি যে আমার বাজারের দিকে অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে, বাজার টোটালি বন্ধ হয়ে গেছে। এখানে দুই থেকে তিনটা দোকান খোলা আছে, চার দোকান। এখানে বসে আমি চা খাইলাম।
রাত হয়ে গেছে তখন।
হ্যাঁ, এই সময় বাজে দশটা থেকে সাড়ে দশটা বাজে। গ্রাম অঞ্চলে দেখা গেছে দশটা থেকে সাড়ে দশটা বাজলে অনেক
অনেক।
আর আমাদের কিন্তু গ্রামে চলার পথে ওরকম আইডিয়া বলতে কিছু নাই, এত অন্ধকার। তা আমি দোকানে বসে চা খেলাম। চা খাওয়ার পরে ওর সাথে ফোনে কথা হচ্ছে যে আমি আসছি, অমুক জায়গায় আসছি। আমি ওর দেখার জন্য খুব আমি সর্বপর করতেছি, মানে প্রথমবার দেখবো। তা এটা আবার আমার আব্বাও জানে না, আমার ভাইয়েরাও জানে না, কেউ জানে না। আমি যাওয়ার পথে আমি যখন বাজারটা ক্রস করি তখন একটা ব্রিজ পরে, ওই ব্রিজটা পার হওয়ার পরে আমি আর কিছু দেখি না, শুধু অন্ধকার। আপনার দুই সাইডে বিল, শুধু বিল, এমনি মাঝখানে শুধু রাস্তা, আপনাকে তিন মাইল থেকে চার মাইলের রাস্তা, এটা শুধু হাইটা যেতে
হাঁটা পথ। আর কোনো মানে রিক্সা
রিক্সা ভ্যান বলতে কিছু নাই, শুধু হাঁটার পথ। পরে আমি আস্তে আস্তে ব্রিজটা একটু আগে বাড়ার পরে আমি দেখি যে পিছন থেকে একজন লাইট মারা আসতে আসে। তা আমি বললাম যে এর সাথে সাথে আমি আনো, আমি একটু সাহস
পেলাম,
এর সাথে গেলে একটু সাহস। আমি দশ কদমের মতো আগে বাসি, পরে দেখি হ্যাঁ পিছন থেকে নাই, হ্যাঁ পিছন থেকে আরেক বাড়িতে চলে এসে লাইট মারতে আসছে। আমি ভয় পাইতেছি।
আপনি যখন হাঁটতেছিলেন ওইখানে, আপনি যখন অন্ধকারের মধ্যে যাচ্ছিলেন, তখন কি আপনি চোর ডাকাতের ভয় পাচ্ছিলেন নাকি অশরীরী কোনো কিছুর ভয় পাচ্ছিলেন?
না, চোর ডাকাত যখন আমি পিছন দিকে তাকাই দেখি ওই লোকটা নাই, তখন আমি একা ওই জায়গাটা আমি একা হয়ে গেছি।
এমনিতে একটা ভয়,
এমনি একটা আমার ভয় যাচ্ছে।
তারপরে আপনি আবার হাঁটা শুরু করলেন?
হ্যাঁ, আমি আস্তে আস্তে হাঁটতেছি। তা হাঁটার পরে দশ কদম হাঁটার পরে আমার পিছন থেকে শব্দ হইতেছে, হাঁটার শব্দ, একটা স্যান্ডেলের শব্দ আস্তে আস্তে।
আচ্ছা,
আমার শু পরা ছিল, তখন আমি আমার পায়ের শব্দ একটু একবারই কমাই দিছি, যেন অস্ত্র হচ্ছে হাঁটি, আমার পায়ের শব্দটা না হয়,
যেন আপনার শব্দ না,
আমার শব্দটা না হয়। দেখি আমার পিছনে কি শব্দটা আছে, তা আমি দেখতেছি স্পষ্ট একবার স্যান্ডেলের শব্দ। আমার কাছে অনুভব করতেছি যে আমার পিছন থেকে দুই হাত টান করে যেতে আমার গেটির ভিতরে, এরকম এরকম অনুভব করতেছি। আমার শরীরে পশম দেখা গেছে, অন্ধকার, আমার হাতও কোনো লাইট নেই, আমি অন্ধকারে কোথায় যাবো?
আপনি পিছনে তাকে কেন দেখেন
না? আমি পিছনেও তাকাই নি, আমি আমি শুধু আল্লাহ বিলে করতেছি যাতে আমি ঠিকভাবে আমি
পৌঁছাইতে
আমি পৌঁছাইতে পারি আমার বাড়িতে। তাই এর ভিতরে আরেকটা আপনাকে ডান দিকে একটা ক্রস করতে হয়, ডান দিকে ক্রস করার আগে একটা বাতাস আসে, হালকা বাতাস, এই চিপচিপায় বৃষ্টি পড়ে, তা বৃষ্টি পড়ার সাথে সাথে আপনি হালকা ধরনের একটু বাতাস আসে, ওই বাতাসে অনুভব করতে পারলাম। আমি আমি যখন ডাইন পাশে ক্রসটা করি, আপনার ওই রাস্তার মাথায় দুইটা তাল গাছ আছে, দুই সাইডে বিল, বিলের মাঝখানে আপনি আমি যে রাস্তা ক্রস করছি ওই ওই ক্রস করার রাস্তার মাথায় দুইটা তাল গাছ আছে। এই তাল গাছটা অনুভব করতে পারলাম যে ওই তাল গাছের যে বাতাসটা, এই বাতাসটা আমার গায়ে লাগতেছে একদম সেম। আপনাকে তাল গাছটা এত এরকম কাজ করছে,
ঘটনা হচ্ছে যে তাল গাছের মধ্যে যে পরিমাণ বাতাস লাগছে
এই পরিমাণ মতো আমার শরীরে লাগতেছে।
তাল গাছ পুরো নুয়ে কাত হয়ে যায়,
একবারে কাজ হয়ে গেছে।
আপনার তো উড়ে যাওয়ার কথা,
উড়ে যাওয়ার কথা,
কিন্তু আপনার কাছে এত অনুভবটা
লাগতেছে না বাতাস। তখন আমার ভিতরে আরো ভয় যাচ্ছে, ভয় যাওয়ার পরে আমি চাল্লা বিলে করতেছি। আর এখন আমি আগেও পারতেছি না, আমি পিছের দিকে আসতে পারতেছি না, এখন আমি মাঝে মাঝে হয়ে গেছি।
আর ওই স্যান্ডেলের যে শব্দটা এটা কি আছে?
না, স্যান্ডেল শব্দ আমি তো আমি তখন তাল গাছের দিকে খেয়াল করছি, আমার তাল গাছটার দিকে হয়তো আমার পিছনে একটা সামনে আসছে এরকম।
আপনার দৃষ্টি তখন তাল গাছে,
আমার তাল গাছ কিভাবে শুধু ওই দুইটা তাল গাছটাই একবার কাই খেয়ে যেতেছে। তারপর আমি এখানে আরো ভয় পাইছি, আল্লাহ বিল্লাহ করতেছি যাতে আমি আমি ঠিকভাবে আমি পৌঁছাইতে পারি বাড়িতে। পরে তাল গাছটা ক্রস হওয়ার পরে হাতের বাম দিকে একটা মসজিদ আছে, মসজিদের আগে একটা জঙ্গল আছে, আপনি উপর দিয়ে গাছ, এটা নিচ দেওয়ার পথ, এদিক দিয়ে একটু অন্ধকার বেশি, এটা পার হলে মসজিদ। তা আমি আল্লাহ যেটা আমি মসজিদ পর্যন্ত যাইতে পারবো, তাহলে আমি সারা লাগে মসজিদে থাকবো। মসজিদ পর্যন্ত গেছি, পরে ওখানে আরেকটা ব্রিজ আছে, আমার ব্রিজে নিচ দেওয়া গেলে আপনাকে খাল পার হইতে লাভ দেওয়া, একটা বাস ধাক্কা বাস আছে,
বাসের সাক্ষর আছে,
হ্যাঁ বাসের সাক্ষর দেওয়া আছে, ওটা লাভ দেওয়া যাওয়া যায় নাহলে হাঁকা দেওয়া যাওয়া যায়। আমি চিন্তা করলাম আমি নিচ দেওয়া যাবো না, উপর দিয়ে যাই। আমি আবার চিন্তা করলাম আমি যদি নিচ দিয়ে যাই দেখা গেছে আমাকে আমার ফালায় রাখতে পারে না, আমার
পানির মধ্যে
পানির ভিতরে আমার গায়ে রাখতে পারে, এই ভয়ে আমি উপর দিয়ে গেছি। তো উপর দিয়ে ব্রিজ দিয়ে গেছে, ওই সময় আবার পাটের সিজন ছিল, আমি পাট আমার থেকে লম্বা লম্বা বড়, এই জন্য পাটের সিজন। এই আমি যখন ব্রিজ দিয়ে নাম দেওয়া আপনি ডান দিকে ক্রস হয়েছি, তখন ওই খালের আর হইলো আপনাকে পাট ক্ষেতের যে আইলটা পড়ছে, আমি আইলের মাঝখান দিয়ে হাঁটতেছি, হাঁটতেছি ওখানে আবার একটা নারকেল গাছ আছে, একটা তাল গাছ আছে, আইলের যে অর্ধেক পথ পর্যন্ত আমি গেছি। তা আমার হাতের ডান দিকে হইলো খাল, আর বাম দিকে হইলো পাট ক্ষেত। এখন ওই অর্ধেক পথে নারকেল গাছে ঘোড়াটা আসার পরে দেখি আমার দাদা আসতেছে, আমার দাদা আমার
দিক থেকে,
হ্যাঁ আমার দাদা সামনে হয়ে গেছে আমার দাদা।
তখন রাত কয়টা বাজে?
রাত তখন 10:45 আস্তে আস্তে 15 মিনিট লাগছে, 10:45 বাজছে। আমার দাদা আমার বলতেছে যে এত রাত্রে তুমি কোথায় আসলে? আমি তো ঢাকা থেকে আসছি, আমি যে কি ব্যাপার আছে সেটা ধর
জানি, বলাও যাবে না,
বলা যাবে না। আমার বললো যে কি কারণ আসছে, আমি তো তোমাকে দেখতে আসছি, এটি বলে আমি আবার আলাদা দিলাম। তা আমার আবার বললো যে যাও সামনে আরেকজন আছে,
দাদা বললো
হ্যাঁ আমার কাছে সামনে তোমার আরেক দাদা আছে, যাও। এই কথাটা বলছে, আমি স্পষ্ট শুনছি কথাটা,
যাও সামনে তোমার
আরেক দাদা আছে। এই কথা শোনার পর আমি দুই কদম দিছি, দুই কদম দেওয়ার পরে দেখি হ্যাঁ ব্রিজ পার হয়ে গেছে, আমি পিছন দিকে তাকে দেখে ব্রিজ পার হয়ে গেছে
আপনার দাদা।
দুই তিন মিনিট চার মিনিটের রাস্তা,
চার মিনিটের রাস্তা মানে দুই সেকেন্ডের
মধ্যে, দুই সেকেন্ডের ভিতরে হ্যাঁ চলে গেছে আমার দাদা। যখন আমার ছেড়ে গেল, আমি তো একা একা খালের সামনে, আমার হাতের বাম দিয়ে গেল পাট খেত, আমার ভিতরে ভয় যাচ্ছে এই পাট খাতের থেকে নিয়ে আবার আমার থাবাতে ধরে, আমার এই ভয়টা কাজ করতেছে। পাট খেত তো অনেক লম্বা লম্বা আর অনেক ঝুট জবদা, কিছু কিছু পোকা আছে আর কিছু পাখি আছে, এগুলো রাখছিলাম মানে শব্দ করে শব্দ, মানে ওই শব্দটা আমার ভয় আরো কাজ করতেছে না। আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি, আমি চিন্তা করতেছি যে আমি যদি খেতের মাঝখান দিয়ে হাঁটা দিই, একটা আইলের রাস্তা আছে মানে খেতের মাঝখান দিয়ে হাঁটার একটা পথ আছে, তা এখান দিয়ে গেলে আমি দুই মিনিটে উঠতে বাড়িতে উঠতে পারি। আর যদি আমি সোজা হাইটা আরেক বাড়ি টপকায় যেতে হয়, ওখান থেকে গেলে আরো 5 মিনিট বেশি লাগে। আমি চিন্তা করছি আমি খেতের মাঝখান ধান করতাম, ওখান থেকে গেলে ওখান থেকে আমি গেছি, ওখান থেকে যাওয়ার পর আমরা এই খেতটা শেষ হলে আমাদের উড়ান করে, উড়ানের ভিতরে আরো দুইটা তাল গাছ আছে আমাদের। এই তাল গাছের গোড়ায় আনাল দাদা নাম করা, সে আবার সবসময় সাদা পাঞ্জাবি পরে আর সাদা লুঙ্গি পরে, হ্যাঁ আবার সাদা দাড়ি, হ্যাঁ দেহে উবুতে খিচুড়ি করতেছে ওই তাল গাছের গোড়ায়। পরে আমি আমি দেখি আমি তার সালাম দিছি, আমি সালাম দেওয়ার পরে হ্যাঁ সালামের উত্তর দিছি, আমার কাছে তুমি এত রাত্রে এখানে কেন? আমি তোমাদের দেখতে এলাম, কাজে ঠিক আছে তুই আয় এদিকে। পরে এদিকে আর আমি যাই না, আমার কাছে ব্যাগ ছিল, আমি আইতেছি আমি ব্যাগটা রেখে, আমাদের উঠান হইলো দুইটা, একটা হইলো নিচে একটা ওই উঠান, আবার একটা উঁচা উঠান আছে। উঁচা উঠানে যখন উঠছি আমার দাদাই দেখে হপায় খাওয়া দাওয়া করে হাত মুছতে মুছতে উঠানে আসি, আমি দাদা তুমি না তাল গাছের করে আমি বলে যাম কি করতে, আমি যে হবে ভাত খেয়ে বেরিলাম ঘর থেকে।
প্রথম যে দেখা হয়েছিল যে দাদার সঙ্গে,
মানে আমার দাদা হলো তিন
খায়া বাইরে দেখছেন, আমি একটু আমি পরিষ্কার হই, আপনি খায়া বাহিনীতে দেখছেন কাকে? আপনার আইনাল দাদাকে, একটু আগে তাল গাছের গোড়ায় উপুত হয়ে কি জানা করতেছিল,
উপুত হয়ে কি জানি করতে। আমি দেখতে গিয়ে দেখি যে হ্যাঁ রুমের থেকে বাড়িতে হাত মুছতে মুছতে গামছা দিয়া, মানে আমি তো দাদা তুমি তাল গাছের গোড়া দেখলাম, পরে আমি যে রাস্তায় ভয় পাইছি এটাও আমি বলিনি। তারপর আমার আমার দেখে আচ্ছা ঠিক আছে ঘরে যাও, পর আর আমি খাই নাই, আমার ভিতরে ভয় থাকতেছে আমি কিসের জন্য আসি, প্রশ্ন যদি করে আমি কি করবো, এই চিন্তা আমি করতেছি। পরে একবারে আবার আমার চাচার আসছিল, আমি বললাম দাদা আপনি না বাজারের দিকে রওনা দিলেন, আপনার আমার সাথে দেখা হইলো, কি আমি যে সন্ধ্যাবেলায় শুয়েছি আমি শোয়াই, আমি
তার মানে প্রথম যার সঙ্গে দেখা হয়েছে সেও হচ্ছে সেও মানে অস্বাভাবিক কেউ ছিল,
ছদ্মবেশে ছিল,
তার মানে সেখানে তো উনিও বলেছিল যে সামনে আরেকজন আছে।
পরে রাত্রে খাওয়া দাওয়া করে শেষ করে যখন আমি শুই, শোয়ার পরে রাত্রে এগুলাই আমি ভাবতেছি, ভয় কাজ করতেছে না, এগুলো ভাবতেছে আমি এগুলো কি দেখলাম আর আমার কি দেখলো। এগুলো ভাবার পরে ঘন্টা খানিক পরে দেখি আমার চোখ আমার ঘুমে লেগে আসতেছে, অতটা ঘুম নাই চোখ লেগে আসতেছে। তখন আমার যে রুমে শুইতে দিছে এই রুমটা হইলো অনেকে আপনি গ্রামের বাড়িতে আইতনা রুম কয়, যেটা আমরা ঢাকায় বলি বারিন্দা।
ও আচ্ছা বারান্দা।
আমরা বারিন্দা বলি, গ্রামে কয় আইতনা রুম। আইতনা রুমে আপনি হোলা আছে না পাটের যে হোলা, হোলা দিয়ে বেড়া বানানো।
আচ্ছা আচ্ছা।
এক সাইড বেড়া বানানো, তো ওখান দিয়ে একটু আপনাকে ছোট করে জানালা কাটা আছে। ওটা আবার এমনি দরজা সিস্টেম নাই, শুধু এমনি
জানালাটাই কাটা, কোনো
এমনি কিছু নাই, বাতাস আসার জন্য। ওদিকে আমি দুই পাও দিছি আর মাথা দিছি আমি এদিকে উত্তর দিকে, না যদি এরকম বলতে পারি না,
ওই জানালার দিকে পা দিয়ে
আমি ঘুমিয়ে
পড়েছি। দুই পা উঠছে জানালার দিকে,
দুই পা দিয়ে আমি ঘুমাইতেছি। ঘন্টা খানিক পরে দেখি আমার চোখ লেগে আসে, তো এর ভিতরে ওই ফাঁকা জায়গা দিয়ে আমার টান দিছে।
কে টান দিছে,
কে টান দিছে সেটা আমি দেখি নাই। আমি
মনে হলো যে কেউ একজন টান দিয়ে
আমার টান দিছে, আমার আদৌ পর্যন্ত বের করে লেখে। আমি তো চিৎকার, তারপরে আমার দোনো দাদা আইসা করে কিছু কিছু আমাকে এই ঘটনা।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, ফিরবো ঠিক রাত 12:06। আমরা সবসময় একটা কথা বলে থাকি, আমাদের বিশ্বাস করার জন্য আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি এবং দৃশ্যত সেই বস্তুটি বা ব্যক্তিকে দেখা প্রয়োজন। একটা কথা আছে ইংরেজিতে, সিইং ইজ বিলিভিং, আপনি যা দেখছেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য। কিন্তু এই দেখার বাইরেও বিশাল একটি জগৎ আছে যা আপনি দেখছেন না। আপনার অনুভূতির বাইরেও বিশাল একটি জগৎ আছে যার সম্পর্কে আপনি কিছুই জানেন না। এই অজানা অধ্যায় নিয়ে প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে যাচ্ছে অবিশ্বাস্য ভৌতিক সব ঘটনা। যার জীবনে ঘটছে তার কাছে এটা চরম সত্য। এরকম কিছু সত্য কাহিনী নিয়ে আমরা আপনাদের কাছে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আমরা ঠিক 12:06 গল্পের ধারাবাহিকতায় আবারও ফিরব, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি, সঙ্গে আছে আমার টিম মেম্বাররা অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং তাদের সঙ্গে রয়েছে বিশাল একটি টিম, সাউন্ডে কাজ করেছে লোবান। আমরা আবারও গল্পের সেই জায়গাটি থেকে ফিরতে চাই, কিন্তু ডরের রেসিপিটা নিশ্চয়ই মনে আছে। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, একলা ঘর অন্ধকার করা থাকবে, কিংবা খুব সুনশান নীরব একটা জায়গায় আপনি এই মুহূর্তে যদি ঘরে থাকেন তবে ঘরের জানালাটা হালকা করে খোলা রাখুন। এরপর ডরের প্রতিটি সাউন্ড আপনি চমৎকারভাবে শুনতে পান। এরকম একটি জায়গায় বসে শুনুন ডর। ডর মানে ভয়। এই কথাটি টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই ডরের রেসিপি মেনটেন করতে হবে। আমরা আবারও ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি আমরা নিয়েছিলাম।
আপনি যখন ওনারা যখন এসে চিৎকার করে দেখছে আপনার পা কি তখন বাইরেই ছিল, ওই জানালার বাইরে ছিল?
পা দিয়ে বের করে না
কিন্তু মানে। আচ্ছা, তারপর শুনি।
হ্যাঁ, লাইট টাইট মেরা কিছুই দেখে নাই, অনেক জায়গায় খুঁজছে কেউ দেখে না। হেরা মনে করছিল যে বাড়িতে ডাকাত আসছে,
চোর ডাকাত কিছু একটা।
আর ডাকাত মনে করে লাইট টাইট মেরে অনেক জায়গায় বেঁচে আসে, কোনো জায়গায় পাই নাই। পরের দিন সকালবেলায় এই আমার দাদির একটা ছাগল ছিল, খুব আদর করতো ছাগলটা, আমি আদর করতাম। আমরা পরদিন দেখি ওই যে দুইটা তাল গাছ আমাদের উঠানে, এই তাল গাছের গোড়ায় ওই ছাগলটা ছিঁড়ে ফিরে আসে, একটা নারী বলে ছিঁড়ে ফিরে।
ছাগলটাকে মনে হয় ধরছিল বা মারতেছিল।
আমার মনে হচ্ছে এখানে দেখ কয়েকটা বিষয় আছে।
এক যে উনাকে যখন টান দিয়েছে উনার দাদারা যখন আসছে সে কিন্তু পা দুইটা বাইরেই
দেখছে, আমার পায়ে দাগও
আছে। তার মানে হচ্ছে এইখানে উনার মানসিক কোনো কিছু ভয় থেকে স্বপ্ন দেখেছে এটা ভাবার
কোনো কারণ নেই।
এবং দুই হচ্ছে এর পরের দিন ওই ছাগলটাকে ওখানে মানে খুব বিকৃত অবস্থায় নারী ধরি
নারী
এটা মানুষ কেউ যদি করতো হয়তো চুরি করে নিয়ে যেত,
চুরি করে নিয়ে যেত
বা খাওয়ার মতো করে হলে
বা
ওরকম এইভাবে বিকৃত করে।
ইভেন গ্রামে যে দুষ্টুমিগুলো করে ছেলে ফেলে ইচ্ছাকৃতভাবে চামড়া মাথা ফেলে যায় খুব সুন্দর করে কেটে ফেলে যায় যে আমরা রাত্রেবেলা পার্টি করছি বা খাইছি সবাই মিলে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছেঁড়া বেড়া অবস্থায় মানে খুব বিচ্ছিরি অবস্থায়
মানে নারী ভুরির টেনে করে তো মানুষ
পুরা পথে দুইবার চেষ্টা করছিল তাকে ডাইভার্ট করার, তখন যদি প্রথমবার তার দাদার ওই রূপটা দেখে উনি চিন্তা করতো যে ওনার সাথে আমি বাজার করতাম যাই আবার একসাথে আসবো তাহলেও লিটন ভাই চলে যেতে পারতো।
এবং দ্বিতীয়বার
ফাইনাল দাদা ডাক দিচ্ছে তখনও কিন্তু সে তার কাছে যাইতে পারতো যে কি জন্য ডাক দিচ্ছে,
ব্যাগ রাখার জন্য আপনি বাসায় চলে যান। মানে আমার তো মনে হচ্ছে মানে
সবচেয়ে হরেটিক দুটা মুভির কথা আমার মনে পড়ে গেছে। নাম্বার ওয়ান হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি 1 যেটাতে ঠিক এভাবেই অশরীরী ভাবে টান দিয়ে নিয়ে যায়, আর আরেকটা হচ্ছে একদম রিসেন্টলি যেটা দেখলাম দ্য কনজিউরিং, সেটা হচ্ছে সেম ঘটনাটা ঘটছে।
রেহান যেটা মনে হচ্ছে ওনার ঘটনা শুনে যে ওই বাসায় যদি ওই ধরনের প্রাণী একটা কিছু না থাকতো যে যার উপর দিয়ে তার রাগটা বা তাদের ক্ষোভটা কিছুটা মেটাতে পারছে তাহলে কি হতো।
একটা ব্যাপার খেয়াল করছি যে দেখ ছাগলটা যেটা হয়েছে ওইটা কিন্তু সরাসরি তার উপরে ঝাঁপায় পড়া এই কাজটা করতে পারতো, প্রথমে তো কিন্তু সে একাই ছিল, কিন্তু সবসময় দেখা গেছে এই অশরীরী জিনিসগুলো কোনো না কোনো একভাবে ডাইভার্ট করে নিয়ে যেতে চায়, ডিরেক্ট অ্যাটাকটা কখনো করে না।
তাদের আমার ধারণা তাদের নির্দিষ্ট কিছু জোন থাকে যেখানে ওরা নিয়ে যেতে চায়। আমরা অনেক ঘটনা পাইছি যে হয়তো কাউকে দেখছে বলছে যে মানে এমন ভাবে ইঙ্গিত করতেছিল মন্ত্রমুগ্ধের মতো হয়তো পেছনে পেছনে যা ছিল, চাইলে কিন্তু ওখানে অ্যাটাক করতে পারছে কিন্তু অ্যাটাক করে না। আমার ধারণা হচ্ছে এখানে ওদের নির্দিষ্ট কমফোর্ট জোন বা ওদের ওই কাজটা ওখানে করতে পারবে এরকম কিছু একটা বিষয় আছে।
আমার মনে হয় এই ব্যাপারে আমরা সবাই সাবধান থাকতে পারি যে এই লিমিটেশনটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের একটা লিমিটেশন আছে, তারা স্পেসিফিক জায়গা বা স্পেসিফিক একটা প্লেসে না যাওয়া পর্যন্ত তারা ওই রূপ ধারণের চেয়ে বেশি কিছু করার বোধহয় ক্ষমতা রাখে না।
এবং সেক্ষেত্রে আমি বলি যে একটু যারা এই ধরনের ঘটনার মুখোমুখি হন তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখুন যে আপনি এমন কিছু জায়গায় চলে যাচ্ছেন কিনা যে জায়গাটাতে আসলে আপনার যাওয়া উচিত না যে কোনো কিছুর মোহে পড়ে। লিটন ভাই আপনি আসলে ডেফিনেটলি বলতে অনেক সৌভাগ্যবান একটা মানুষ, মানে আমি আসলে শুনলাম অনেকদিন পরে ডরে আবার মারাত্মক
ঘুরে আসি মানে অন্যরকম।
ওকে লিটন ভাই এরপর আর কি হলো?
এরপরে আমার দাদি এই ছাগলটা নিয়ে আমাকে অনেক গালাগালি করে এখনো করে, আচ্ছা তোর কারণে আমার ছাগলটা হারাইলাম এই ভয়ও আমি আজকে 3 বছর ধরে আমি বাড়িতে যাই না।
তাহলে চিন্তা করে এবার ভয়ের মাত্রাটা কোথায় গেছে আসলে স্বাভাবিক সাথে ঘটে
যারা
না দেখছে বুঝতে পারবে না, জানি না শুনে কতটুকু মনে হচ্ছে আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। লিটন ভাই এরপরে কি আর কোন ধরনের কোন কিছুর সম্মুখীন হয়েছিলেন লাইফে?
যে আর একটা ঘটনা আছে সেটা হলো আমার একাডেমি লাইফের ঘটনা। সজল আমি আর আরেকটা ছাত্র আছে ওর নাম হলো রাব্বি,
সঙ্গে যে বন্ধুকে আপনি নিয়ে আসছেন যে আজকে আমরা এই ট্যুরে যে বন্ধু যুক্ত হয়েছে সজল ওনার
নাম,
তো আপনার নাম সজল? আচ্ছা আপনার সাথে কি আপনার ফ্রেন্ড নাকি?
না না আমার ওস্তাদ।
আচ্ছা মানে উনি আচ্ছা আপনার ছাত্র?
জি আমার ছাত্র স্টুডেন্ট।
আচ্ছা এই ঘটনার সঙ্গে আপনিও প্রত্যক্ষদর্শী, আপনি দেখেছেন?
জি আমি দেখেছি।
আচ্ছা তারপরে কি হলো লিটন ভাই?
আমি যখন একাডেমিতে থাকি আমার পারিবারিক সমস্যা নিয়ে রাস্তার সাথে আমার একাডেমিটা তো মানে একটা গলির ভিতরে, মানে ওই গলির রাস্তার ভিতরে আপনি মনে করেন যে আমাদের যে একাডেমিটা এটা হলো রাস্তার সাথে, এটা রাস্তার পাশাপাশি।
আচ্ছা,
একদিন রাত্রে দুইটা থেকে,
এটা কোন এলাকায়? যাত্রাবাড়ি,
যাত্রাবাড়ি চানমিয়া রোড।
আচ্ছা,
রাত্রে তিনটা বাজে দেখেছি ওই পথ দিয়া নূপুরের শব্দ আসতেছে, ট্রেন বাসে যে হয়তো হয়তো কেউ ফ্যামিলি নিয়ে, কেউ মেয়ে বাচ্চা মেয়ে নিয়ে হয়তো আস্তে আস্তে কোথাও হয়তো আসছিল। এতক্ষণ
একাডেমি থেকে তখন একা
না, আমরা একাডেমিতে আমরা তিনজন ছিলাম।
আচ্ছা,
সজল ছিল,
আমি,
আমার রাত দিয়ে ছিল,
আর আরেকজন আছে ফ্রেন্ড।
আপনারা তিনজন তখন ওই দিন রাতে একাডেমিতে আপনারা শুনলেন রাস্তা দিয়ে কোন একটা নূপুরের শব্দ,
শব্দ দিয়ে হাইট আসতো। আমি ওর জানলা দিয়ে তাকাই দেখলাম যে মানুষ বলতে কেউ নাই, কাউকে দেখতে পারতেছি না। আমরা অবশ্যই বললাম, আমি মনে করছি হয়তো কোনো মেয়ে ঠেবো, হয়তো কোথাও থেকে আসতে বেড়াইছে এরকম ভাবে। আমি আমি জানলার দিকে তাকাইলাম, দেখি কে আসে। আস্তে আস্তে দেখি কি এই নূপুরের শব্দটা ঠিক আমি করোসিয়া আমার একাডেমির গেটের পর্যন্ত আসছে।
মানে রাস্তা থেকে কেউ হাঁটতে হাঁটতে আপনাদের গেটের সামনে দাঁড়ায়,
আমাদের একাডেমির গেটের সামনে আসে। আমরা অবশ্য তিন হাজার কিন্তু সজাগ,
সজল ভাবে শুনতেছিলেন।
হ্যাঁ, শুনতেছে
নূপুরের শব্দ।
তারপরে জুতুপুরে যেমন আওয়াজটা আছে ওই আওয়াজটা, মানে কেউ হাঁটতেছে। তারপরে এর ভিতরে জুতো খুলতেছে, মানে পায়ের থেকে জুতো খুলতেছে। আমরা রুমে ঢোকার সময় কিন্তু জুতো খোলার একটা শব্দ হয়, ঠিক এরকম একটা শব্দ পেলাম। আমি তো সরল, তুই শুনতে পারছিস কিছু? কাহা ভাই, এরকম একটা শব্দ হয়েছে, জুতো একটা শব্দ। আমি
সজল ভাই যেটা বলছে এরকম শব্দ শুনতে পেয়েছেন আপনি?
জি, আমিও পেয়েছি। কেমন কি আমার আরেক ফ্রেন্ড আছিল, ও পেয়েছে। আরেকটা যে ছিল ওর নাম রাব্বি ছিল, ওর আমরা বুলেট খুলে ডাকি। ওরা জুতা খুলে আসার পরে আমার চেয়ারে বসলো। তোমরা আমার চেয়ারে কিন্তু বসার আমার স্টুডেন্টরা কেউ বসে না, শুধু ওইটা আমার পার্সোনাল চেয়ার, আমি একাই বসি ওই চেয়ারে। মানে আমি ছাড়া অন্য কেউ বসে না। আমার চেয়ারটা হলো স্প্রিং সিস্টেম, মানে হুইল চেয়ার, এটা একা একা ঝুলতেছে, একা একাই ঘুরতেছে। এই চেয়ারটা আমরা তিনজনই দেখতেছি।
ঘরে কি অন্ধকার ছিল তখন?
না, অন্ধকার না, একটা লাইট জ্বলে,
বারান্দা লাইট জ্বলে না।
আমরা তিনজনই দেখতেছি। আমি বলি আমার চেয়ার লড়ে কেন, একা একাই ঘুরতেছে, একা একাই ঘুরতেছে, লড়তেছে। তারপর পায়ের উপরে যে পাও রাখে,
এই তখন চেয়ারটা থেকে কত দূর?
আমরা ফ্লোরে শোয়া, মানে উঠলে আর কি আমার চেয়ার, পরে একা একে ঘুরতেছে। পরে আমি আমরা তো ফ্লোরের মাঝখানে শোয়া, দেখি চারোপাশ দিয়া এরকম ঘুরতেছে রুমের ভিতরে। ও যে নূপুর পায়ে দিয়ে হাঁটতেছে, মানে ও হাঁটতেছে আমাদের,
মানে আপনাদের
আমাদের
বেডটা আছে, বেডের চারদিকে নূপুরের সন্ধটা
না। এরকম দুই থেকে তিন মাসের মতো এরকম আমাদের ই করতে পারে,
মানে কি দুই থেকে তিন মাস প্রতিদিনই,
প্রতি রাত্রে
সজল ভাই কি ওই তিন মাস কি ওই সবাই একসাথে থাকে?
না, তিন মাস আমি আসছিলাম না, আমি প্রায় এক মাস হইব।
নির্দিষ্ট সময়ে হতো?
নির্দিষ্ট সময়ে, ও ঠিক রাত্রে দুইটা থেকে আড়াইটার ভিতরে আসতো।
আচ্ছা,
আমরাও ঘুমাইতাম না,
আপনারা ওইটা দেখার জন্য জেগে থাকতাম?
আমরা দেখার জন্য না, কিন্তু আমরা আবার রিহার্সেল করতাম,
মানে বেশিরভাগই আমরা রাত্রে রিহার্সেল করতাম,
রাত্রে রিহার্সেল করতাম। আমরা একটা নতুন গান শুনলে এই গানটা আমরা তৈরি করতাম আমরা রাত্রে, এরপর ছাত্র ধরে আমরা পরদিন বিকালে শিখিতাম। তারপরে এরকম দুই থেকে তিন মাসের মতো এরকম আমরা আমরা দেখলাম, আমরা শুনলাম নূপুরের শব্দ পাইতেছে, কিন্তু ওর দেখা যায় না কে, মানে আমরা কোনো সময় দেখি না, আমাদের ফেজও হয় নাই।
আচ্ছা, তারপর?
তারপরে একবার লাস্টের দিন যেটা আমরা তিনজনই ছিলাম, আমরা ওর ফ্লোরের মাঝখানে শুই না। তারপরে ওর আমি বললাম কি দেখ, আজকেও তো আসছে, এক কাজ কর, আজকে আমরা এক সাইডে আসি। ও কি করে আজকে আমরা দেখবো, আমরা রুমের থেকে এক সাইডে আসি। মানে ওর নাচার একটা প্লেস রাখা, পরে আমরা
সময় শুয়ে থাকতাম, আমরা জায়গাটা ফিরে দিই,
আমরা ওর জায়গাটা ছেড়ে দিছি। পরে ও আর মতো নাচতো, পরে এক দেড় ঘন্টার মতো ও একা একই নাচতো,
মানে একা এটা বুঝতেন,
মানে শুধু ওই যে নূপুর, ওই যে নূপুরের শব্দটা পেতাম
নূপুরের শব্দ, সেটা থেকে তাল ছন্দ মেনটেন হইতো?
হ্যাঁ, এগুলো আমি বুঝতে পারতাম যে ও যে নাচতেছে সেটা আমি বুঝতে পারতাম,
মানে ছন্দ
তালে নাচতেছে।
আচ্ছা আচ্ছা,
এরকম আমি শব্দ পাইতাম। তারপরে আবার মাঝে মধ্যে আমার চেয়ারে যায় বসতো, আবার চেয়ার লড়াচড়া করতো, একা একাই একা একাই দেখতাম আগে চেয়ার লড়তেছে। ওই যে রাব্বি নামে যে পোলাটা, ও আবার একটু ভয় পাইতেছে। তো ও আমার বললো একটা সিগারেট জ্বালাম, তা এর ভিতরে একটা ব্যাক সাউন্ড আছে। ব্যাক সাউন্ডটা কি,
মানে বলতে আমি থাকা অবস্থায় সিগারেট খাবি না,
মানে আপনারা শুনতে পারছেন একবার
স্পষ্ট শুনেছি
যে আমি থাকা অবস্থায় তারা সিগারেট খাবি। এরপর আমরা সিগারেট খাই নি, আমরা তো একসাথে শোয়া, ওর কানে কানে আমি বলেছি যে হয়তো আমগো যদি আগে ফাগে যদি কিছু করতো হয়তো ক্ষতি করতো, তা এখন ওর কথা যদি অবরোধ হয়ে যদি আমরা একটা সিগারেট জ্বালাই হয়তো আমাদের ক্ষতি করতে পারে, যেটা বলছে আমরা ওইটাই পালন করি। এখানে কেউ সিগারেট জ্বালাইছ না, যেটা একটা ব্যাগ সাউন্ড আছে আমার রুমের থেকে, তা এটা কিছু করিস না। আচ্ছা পরে আমরা আমরা রুম তালা মেরে আমরা দোকানে যাই চা টা খেয়ে,
মানে ওই অবস্থাতেই আপনারা রুম তালা বদ্ধ করে বের হয়ে যান।
হ্যাঁ বের হয়ে আমাদের ওদিকে আবার সারোরের দোকান খোলা থাকে চার দোকান, আমরা ওখান থেকে চা টা খেয়ে আবার আসছি রুমের ভিতরে। আসার পরে ওই দিনকে আবার ও আর এলো গিয়ে রাখবি একটা কালো একটা বিলাই দিছে।
সজল ভাই শুনি কি 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 দেখেছেন?
মানে আমরা যারা আমি দেখি গেটের ভিতরে ঢোকার সময় একটা কালো বিড়াল আমাদের মুখের সামনে দেয় পাল দিয়ে গেছিল।
আপনারা যখন চাটা খেয়ে আসলেন তখন হঠাৎ করে দেখি
হঠাৎ করে আমাদের সামনে দেয় পাল দিছে। তারপরের দিন আমি বাসায় গেছি, বাসায় গেছি তার সেদিন রাতে, পরের দিন উঠে দেখি আমার শরীরে অনেক জ্বর। পরে আমার আম্মুকে বললাম এমন এমন ব্যাপার, আমাদের এখানে একটা কবিরাজ আছে শিশু ফকির নাম, তার এখানে লয়ে গেলো, সে বলছে তোর উপরে তো অনেক একটা বিপদ গেছে, বিপদটা কেটে গেছে, তোর সামনে দেয় যাও যাও নে।
ওকে লিটন ভাই আর কোনো ধরনের কোনো কিছু কি হয়েছিল ওই ওই জিনিসটা?
ওইটা আমাদের আর কোনো সমস্যা করে নাই আর আমাদের কোনো
প্রবলেম করে না,
ওই আমাদের কোনো ক্ষতিও করে নাই।
ওই জিনিসটা কি এখনো ঘটছে আপনার একাডেমি?
না, ওই ওই বাড়িওয়ালা ওই বিল্ডিং ভেঙে আবার নতুন করে বড় দালান করতেছে।
তার মানে ওই বিল্ডিংটা এখন
ভেঙে ফেলছে, একটা না জানি দুইটা রুম আছে
ভাঙার আগ পর্যন্ত কি এই জিনিসটা?
হ্যাঁ এই জিনিসটা ছিল, পরে ওখান থেকে আমরা চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে এখন আবার
একটা জায়গায়
অন্য একটা জায়গায় নিয়েছি।
এখানে কোনো ভাবে মনে হয় যে এখানে ওই ওই যে নূপুরওয়ালা মহিলা যে কিনা এসে আসতো তার কি কোনো উদ্দেশ্য ছিল বা কি জন্য আসতো, সেই ধরনের কোনো কিছু কখনো প্রকাশ করার চেষ্টা করেছে? লাগবে
না, কোনো প্রকাশ করে না, আমাদের কাছে কিছু দাবিও করে নাই, খালি ওর যে শব্দটা আছে যে এখানে কেউ সিগারেট খাবে না, এই শব্দটা লাগছে যে আমার একাডেমি একটা মেয়ে থাকতো ওর নাম হইল নূপুর, সেম ওর কণ্ঠটা লাগছে আমার কাছে।
ওকে, সে তো এখনো আছে সুস্থ, মানে যার কণ্ঠর মতো মনে হয়েছে?
হ্যাঁ ও সুস্থ আছে, কিন্তু ওর সাথে এখন আমাদের আর কোনো ইনার রিলেশন নাই,
কোনো ধরনের যোগাযোগ
যোগাযোগও নাই।
কিন্তু আমার ঘটনা হচ্ছে এখন আপনি যে একাডেমিটা নতুন জায়গায় ট্রান্সফার করেছেন সেখানেও কি এই ধরনের কোনো
কিছু নাই? ধরনের কোনো প্রবলেম হয় নাই।
আমার রেন একটা জিনিস মনে হচ্ছে যে ওই আগের একাডেমিটা ভেঙে যেখানে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে, ওই বাড়িতে যদি আবার এই ধরনের কিছু না কিছু হবেই,
জানি না কি হতে পারে। নারকেল গাছ আছে, একটা তাল গাছ আছে ওই বাড়িতে,
ওই বাড়িতে এখনো আছে,
এখনো আছে
আমি কনফার্ম, কারণ এগুলো জিনিস মানে যতটুকু দেখছি দে হ্যাভ আ ডেস্টিনেশন, তাদের একটা পারফেক্ট প্লেস থাকে যেখানে তারা আসলে কমফোর্টেবল ফিল করে। এখন তাদেরকে যদি জ্বালাতন করা হয় তাহলে তো জ্বালাতন করা হইলই, কিন্তু তারা আমার মনে হয় না জায়গাগুলো সচরাচর চেঞ্জ করে।
রাইট, কারণ হচ্ছে আমার কেন মনে হচ্ছে যে ওনারা যখন একাডেমি চেঞ্জ করেছে যদি আবার সেই একাডেমিতে একই ঘটনা ঘটতো তাহলে হয়তো অন্যরকম, ওনাদের সাথে কিছু একটা মিলেছিল। আমার মনে হয় এখানে ওই
জায়গাটা
অনেক বড় একটা কিছু ভূমিকা পালন করছে, জানি না ভবিষ্যতে হয়তো বা আমরা জানি না ওই ঘটনাটা জানতে পারবো।
সজল ভাই যে রয়েছে তাদের কাছে আমাদের একটা যোগাযোগ থাকবে, আমরা চেষ্টা করবো আপনাদের কাছ থেকে জানার ওই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে ওখানে কোনো ধরনের কোনো কিছু ঘটছে কিনা। এই ধরনের আশা করি আপনারা নিজেরা একটু খোঁজ খবর রাখবেন যে হচ্ছে কিনা এই ধরনের ঘটনা, যদি এই ধরনের ঘটনা হয় অবশ্যই আমি আর রেহান ওই বিল্ডিংটাতে একদিন যেতে চাই।
ওটা কি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, চলতেছে
কাজ? চলতেছে এখনো।
আপনারা যখনই এই বিল্ডিং এ যদি কোনো ধরনের কোনো কিছু ঘটার কিছু পান প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন। তিন মাস যাবত একটা জিনিস,
তিন মাস ধরে আমাদের একাডেমি এরকম হইতো, আমাদের কেউ কারো এরকম ক্ষতি করে না,
ক্ষতি করে না, এটা হচ্ছে সবচেয়ে আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় আছে। লিটন ভাই আপনার দুইটা ঘটনা শুনলাম, দুইটাতেই দেখলাম যে একটাতে তেমন কিছু হয় না, একটাতে আপনি মরতে মরতে বেঁচে গেছেন। আর কি কোনো ধরনের কোনো কিছুর
যে আছে এটা হইলো আপনাকে সৈরতপুর একটা প্রোগ্রামে যায়, সেটা হইলো আমার এক ফ্রেন্ডের শ্বশুর বাড়ির এলাকায়,
আপনারা ঢাকা থেকে ওই প্রোগ্রামে গিয়ে?
হ্যাঁ সৈরতপুরে। হ্যাঁ প্রথম গেছি আমরা, আমরা চারটা ছেলে গেছি, এটা হলো ছেলের গায়ে হলো, আমরা গায়ে হলো আনন্দ উঠছি। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের শুইতে দিচ্ছে, শুইতে দেওয়ার পরে গ্রামের বাড়িতে তো আয়না রুম বলে সবসময় এটা,
ওই যে বারান্দা
বারান্দা যেটা বলি আমরা
আয়না রুম, এটা একটা নতুন শব্দ আমি অনপ্রেক্টিস
ঢুকলো এই গ্রামে আর কি, আয়না রুম বলে সবসময়। আজনা রুমে একটা চৌকি ফালানো, তো চৌকিতে বিছানা মোটামুটি ভালো।
ঘরটা কিসের? টিনের ঘর ছিল?
হ্যাঁ টিনের ঘর ছিল।
আচ্ছা,
চার রুমের টিন ছিল, উপরও টিন ছিল। আজনা রুমে যে আমাদের দিশের শুইতে, ওই রুমে আপনাকে দুই সাইডে কোনো নামার উঠার কোনো সিস্টেম নাই, শুধু এক সাইড দিয়েই নামার।
ওকে, মানে যেই বিছানাটা বা চৌকি, চৌকির মধ্যে?
হ্যাঁ, চৌকির,
চৌকিটা দুই পাশ দিয়ে একদম পুরো জায়গা
একবারে আপনাকে টিনের সাথে ঠেকানো, পায়ের সাথে আপনি টিনের সাথে ঠেকানো। এই চৌকিটা শুধু নামতে হইব এক সাইড দিয়ে, ওখান দিয়ে উঠতে হইব, ওখান দিয়ে নামতে হইব। তো ওই সাইডটা আমরা মাথা রাখছি, আমরা চারজন শোয়া, আমি সজলরা হাত রাখবে, আমি আমি শুয়েছি একবারে ডান সাইডে, আমি এক কিনারে, আর ওরা হইলো সবাই আমার বাম দিকে, আমার ডান দিকে কেউ নেই। ওরা বাকি তিনজন হইলো আমার বাম দিকে, আমি হইলাম ডান দিকে একা। আমি আবার একটা টিনের সাথে ঘেঁষানো, আমার ডান দিকে হইলো জালানাটা, আপনাকে মাথার কাছে হইলো আপনাকে দরজাটা। আমার ডান কালে আমি শুয়ে রয়েছি, যখন দেখি হঠাৎ করে এরকম গরম একটা নিঃশ্বাস শব্দ আসতেছে,
নিঃশ্বাস ফেললে যেরকম
হাজের নিঃশ্বাস, আপনাকে গরম একটা নিঃশ্বাস বেড়ে না শীতের ভিতরে,
শীতের মধ্যে
একটু গরম গরম লাগে, তখন আমার ডান গালে দেখি এদিকে একটু গরম গরম লাগে নিঃশ্বাসটা। পরে আমি হাত দিয়ে রাখলাম, দিয়ে আমার হাত তো শীতের ভিতরে ঠান্ডা ছিল, আর যে নিঃশ্বাসের বাতাসে আমার হাতও গরম হয়ে গেছে। তা আমি আবার ওপরে ডাকতেছি না, কাউরে ডাকতেছি না। এক পর্যায়ে দেখি আমার ডাইন সাইডের থেকে আমার কম্বলটা টানতে, ওই কম্বলের চারজনে হয় না আরকি। তারপর আমরা চাপাচাপি করে শুয়েছি শীতের ভিতরে, তো এখন দিয়ে আমার ডান দিক থেকে
কম্বলটা,
হ্যাঁ কম্বলটা টানতো।
ওনারা তো সবাই আপনার বাম,
আমার বাম দিকে টানলে আমার বাম দিক দিয়ে টানবো, তাহলে ডান দিক দিয়ে কে টানে?
ডান দিকে তো হচ্ছে বেড়া।
হ্যাঁ, আপনাকে কম্বল টানার পর যে আপনাকে নিঃশ্বাসের বাতাসটা, এরা এরা থেকে কিছু একটা শব্দ আসতেছে, ফুসফুস ফুসফুস একটা শব্দ আসতেছে আমার ডাইন, আমি পুরো একটা স্পষ্ট শুনতে আমার ডাইন কান দিয়া, যে একটা ফুসফুস শব্দ। আর ওই কারণে একটু শিয়ালের ই ছিল, ওরা দেখছে ও তো ছিল, কোন আবার একটু শিয়ালে, আমি ভাবলাম যে হয়তো শিয়াল খেয়ে নেব, হয়তো শিয়াল ঢুকছে রুমের ভিতরে, এরকম ভাবছি আমি। তো এখন দেখি না শিয়াল না, পরে আমি লাইট মারছি, লাইট মারার পরে দেখি না কিছু নাই, আবারও আমি শুয়েছি, আমি আবার মোবাইলে লাইট চালাইছি, এমনি লাইট তো নিবা না। আর এটা সুই খাবার আপনাকে ভিতরে যে রুমটা ওই রুমের ভিতরে সুইচ, আমি আবার মোবাইলে লাইট চালাইছি, আমি দেখি না কাউকে, শিয়াল না, এমনি যদি কোনো মানুষ থাকে তাও না, কেউ না, আর যদি বিলাই হয় তাও না। পরে আমি লাইট অফ করে আবার শুয়েছি, শোয়ার পরে আমি আবার থেকে সেই কম্বলটা আবার যখন টানছে, তখন আমি আমি দুই পা দিয়ে এরকম চাপা দিয়ে ধরছি, যে আমার
টেনে যেন নিতে না,
হ্যাঁ টেনে যাচ্ছে নিতে না, কম্বলটা টেনে ধরছি আমি পা দিয়া। এরপর দিয়ে যে আমি কম্বলটা রাখতে পারতেছি না, পরে আমি হাত দ্বারা ক্লিক করেছি, আমি কম্বলটা উঠাই ফেলছি, আমার শরীর থেকে সরাই ফেলছি। ও আবার কি করলো, হাতে হাতে মানে ওই কম্বলের মাথাটা খুঁজতেছে,
মানে
হাতেই যাচ্ছে,
ওই হাত
পড়ছে, তা হাতটা অনুমান করতে পারলাম যে আমার বুকের থেকে বেশি বড়, এত বড় একটা হাত। আমি চিল্লে বলতেছি, আরে ভাই, আরে ভাই, লাইট জ্বালান, জলদি লাইট জ্বালান। ভাইয়া কয়, কি আছে? আমি কি এরকম ঘটনা করলাম না, দিলেই? আমি কি, না ভাই দিলেই না, আপনি লাইট জ্বালান। আচ্ছা, হাত প্রথমত হ্যাঁ তো লাইট জ্বালানো, আমি পরে মোবাইলটা আবার জ্বালাইছি, আমি জ্বালাইয়া আমি দেখি না আপনি কিছু, এই চোখের নিচে দেখলাম কিছুই দেখি না। তোর মনে হয় চোখের নিচে দেওয়া, যদি ও যদি চোখের উপর দেওয়া যায় আমাকে টপকে যেতে হবে, আমাকে গায়ে পাড়াতে হবে দেখতে হবে, আর যদি চোখের নিচে দেওয়া যায় তাহলে উঠার কোনো সিস্টেম নেই, ওই দুই সাইডটা কোনো উঠার সিস্টেম। একবার বলো, পরে আমি আবার শুয়েছি, শোয়ার পরে কতক্ষণ পরে আয়া বসে আমার প্যাডের উপরে, প্যাডের উপরে যখন বসে আমার কাছে মনে হয়েছিল এটা আপনার গরুর বাছুর যেহেতু ওজন ওই পরিমাণ, ঠিক ওই পরিমাণ মতো আমি অনুভব করতে পারলাম যে একদম আপনি বন মানুষটা আছে, ঠিক বন মানুষের মতো, এত বড় বড় পশম, আর হাতগুলো এলো বন মানুষের মতো, একবার মানুষের হাতের মতো নেই, একটু পশম হলো, বড় বড় পশম হলো।
এবার কি আপনি দেখতে পাচ্ছেন তাকে?
না দেখতে পাই নাই, কিন্তু আমার হইল অন্ধকার রুম, তো আপনাকে রুম তো অন্ধকার, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। অবর আমি ডাক দিয়ে উঠলাম, ওটু আমার প্যারের উপরে কি জানি বসে। এই কথাটা অনেকে কেউ বিশ্বাস করে নাই, আমরা যেটা ঘুরছে এটা হলো গায়ে হলুদের দিনকে, তা বিয়ের দিনকে আপনার যেদিনকে মনে করেন যে বউ আনবো জামাইয়ের, ওদিনকে আবার একটু আনন্দ বেশি করবো।
আমি তো এই ঘটনাটা তো শেষ বুঝলাম না, আপনার পেটের উপরে বসছে তারপরে কি?
এটা তো আমি বলতেছি, এটা শেষ তো এখনো হয়নি, ওদিন আমি বলছি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, খালি এক কথাই বলতেছে, হয়তো বিলাই ঢুকছিল, বিলাই উঠছিল, বিলাই ওজনটা আমি বুঝি, পরে এই কথাটা কেউ বিশ্বাস করে নাই। এরপরের দিনকে যেদিনকে আপনি বউ আনার দিনকে যেদিন আনন্দ করে, ওদিনকে আবার ওই আরিফ আমার ফ্রেন্ড যে ও আবার বলতেছে ভাই আজকে তো আনন্দটা বেশি হইব এই আনন্দটা কাছে আমি আবার ফোন দিয়েছি ঢাকা থেকে ওরাও গেছে দুজন মেয়ে গেছে
নাচের জন্য
হ্যাঁ নাচের জন্য দুটা মেয়ে গেছে ওরা দুজন গেছে ওরাও এরকম আনন্দ ফুর্তি করার পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি এরপর দিনকে আবার ওর দোস্ত সাদিয়া নামে যে মেয়েটা ওর রূপে যায় বুঝছি একের সেম কাহিনী
ওখানে কি সে ঘুমিয়েছিল নাকি অন্য
অন্য রুমে ওরা ভিতরের রুমে আমরা বাইরের রুমে ওর মহিলাগুলো সাথে শুয়েছে আমার সেম ঘটনাটাই আমার উপর কি জানি একটা দানো পেরে বইছে এই ঘটনায়
এইটার আলটিমেটলি আসলে কি সমাধান পান নাই কি ঘটেছিল
এটা কেউ বিশ্বাস করে না কিন্তু ও যে এরকম চিৎকার দিচ্ছে তিন গেলাম
খুব বেশি বিশ্বাসযোগ্য এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়
এই ঘটনাটা ও আসছিল
সজল ভাই তো সজল ভাই কি কোনো কিছু মানে টের পেয়েছিল
আমি টের পাইনি আমি তো বিশ্বাস জেনে যে এগুলো বুঝছে
আচ্ছা আচ্ছা আপনি নিজেও বিশ্বাস ঘুরে ফিরে লিটন ভাইয়ের সঙ্গে কিন্তু ঘটনাগুলো কোনো ভাবে
যেটা বলি
উনি থাকছে সেন্টারে
কিছু মানুষের রাশিতেই থাকে বোধ হয় এটা
তো লিটন ভাই আপনার লাইফে এত কাহিনী ঘটে যাচ্ছে মানে এত একটার পর একটা ঘটনা ঘটে গেল
শুধু আমার লাইফে না আমার পরিবার আমার ফ্যামিলি তো আছে কিছু ঘটনা
মানে ফ্যামিলি তো ঘটছে
হ্যাঁ ফ্যামিলি তো ঘটছে আমার নানার সাথে একটা ঘটনা আছে সেটা আমি বলতে যাচ্ছি
প্লিজ প্লিজ বলুন
তোর মানে ভয়
ঘটনার প্রাসঙ্গিকতায় আমরা বেশ কিছু ছবি এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/abcradio89.2 ওখানে যাওয়ার পরে আপনি পেজটিতে লাইক দিলে সঙ্গে সঙ্গে আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন প্রিয় শ্রোতা আমরা চার মিনিটের একটা ছোট্ট বিরতি নিচ্ছি লড়ের রেশ নিয়ে আমরা একটু পরে আবারও ফিরে আসবো সঙ্গে থাকবেন আশা করছি মনে করিয়ে দিচ্ছি আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা হন্টেড প্লেস থেকে সুমন এবং রেহান মিউজিকের কাজ করেছে লোমান ফিরে আসছি ঠিক চার মিনিট পর
was downloaded from FusionBD.com.
মানুষের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি আছে বিজ্ঞানের জায়গাটি থেকে মস্তিষ্কের কোন ইন্দ্রিয় কিংবা শরীরের কোন পার্স ভয়ের জন্ম দেয় তার হয়তো একটা ব্যাখ্যা আপনার কাছে আছে কিন্তু ভয়ের আবেদন একেবারেই সার্বজনীন আপনি হয়তো একা একা রাতের বেলা কোন একটি জায়গায় বসে আছেন, কিংবা ঘরের মধ্যে একা একাই হাঁটছেন। হঠাৎ করেই মনে হলো কিছু একটা এই ঘরের মধ্যে আছে যা আপনাকে ফলো করছে। ব্যাপারটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখুন। কিংবা আপনার মনে হতে পারে এই ঘরের মধ্যেই কেউ একজন আপনাকে খুব ভালোভাবে ফলো করছে, খুব বড় বড় চোখে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি খুব কাছে থেকে তার অনুভূতি পাচ্ছেন। আপনার শরীরের মধ্যে, মনের মধ্যে ঠিক সেই মুহূর্তে সে ভয়ের অনুভূতি তৈরি হবে। সেটা কখনো কখনো খুবই ভয়ঙ্কর। এই যে না দেখা বস্তুর প্রতি আমাদের যে অদ্ভুত রকমের একটা ভয়, না জানি কি হয়, না জানি কি করে ফেলে, এই যে চেতনা, এই চেতনা কিন্তু বিজ্ঞান স্বীকার করে নিয়েছে। আমরা কোনো সায়েন্টিফিক জায়গাটি থেকে আমাদের শোটাকে ব্যাখ্যা করছি না, আমরা শুধু এই ভয়ের অনুভূতিটা ছুঁতে চাই। এবং সেজন্যে বাংলাদেশের হন্টেড প্লেস, বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলোকে আপনাদের সামনে হাজির করছি। বিরতির পর আমরা আবার ফিরছি সুমন এবং রেহানের কাছে।
আমার নানা জুরাইন কবরস্থান তারা থাকতো,
মানে ঢাকা জুরাইন।
হ্যাঁ, ঢাকা জুরাইন কবরস্থান, এই জুরাইন বাজারে উনি বাজারের উদ্দেশ্যে আসে।
কখন সেটা, সময়টা?
এটা হলো বিকাল আপনাকে 3-4টার মতো বাজে।
আচ্ছা,
উনি বাজারে আসে, পরের দিন কালকে এদের রান্না বান্না করবো, আগে দিন কিনা রাখে সবসময়। বাজার সদাই করার পরে বাসার দিকে রওনা দিছে। আপনাকে রেল লাইনের সাথে একটা বাসপট্টি ছিল,
রেল লাইনের সাথে একটা বাসপট্টি।
হ্যাঁ হ্যাঁ, বাসপট্টি ছিল। ওই বাসপট্টিতে বাসের উপরে বসা একটা মেয়ে কাঁদতেছে। একবার বউ সাজানো, একবার বউর মতো শাড়ি সব পরা, নতুন বউ একবার শাড়িতে। মেয়ের দেখে বললো, মা তুমি এখানে কাঁদতেছ কেন? কড়াই আমার জোর করে বিয়ে দিতেছে, আমার এই বিয়েতে মত নাই, আমার জোর করে দিতে চাইতেছে, এই কারণে আমি আইসা বসে পালাই। আপনি আমার বাবার মতো একটু আমার আগে আশ্রয় দিতে পারেন। এরপরে আমার নানার প্রতি একটু মায়া লেগে গেছে, বলছে আমার নানা ওর বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, মেয়ের বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার নানা ওর অজু ঠুজু করতো, নামাজ পড়তো। তাই আগের দিনের রুম কিন্তু দুইটি গেট দরজা ছিল, একটা সামনের দিকে একটা পিছন দিকে, গ্রামের বাড়ির মতো। যে পিছনে যে দরজাটা ছিল, এই দরজা খুললে একটা পুকুর পড়ে। আপনাকে সিঁড়ি সিস্টেম, একটা পুকুর, দরজার বরাবর সিঁড়ি। ওই সিঁড়িতে যায় অজু করে আসছে, অজু করে আসতেছে। আসার পরে ওই বউরে বলতেছে যে মা তুমি অজু করে আসো, আমার নামাজ এলে তুমি নামাজ পড়বা। আমার নানা উঠতেছে, আর ওই ওই বউ নামতেছে।
মেয়েটাকে সাহায্য করার জন্য
সাহায্য গেছিল বাসে নিয়ে।
এই মেয়েটা পুকুরে নামছে, আর
আমার নানা উঠতে সিঁড়ি দিয়া। তো উঠার ভিতরে আমার নানা দেয় হঠাৎ করে ওর পা উল্টো দিকে,
পায়ের পাতা ঘোরানো।
হ্যাঁ, পায়ের পাতাটা উল্টা উল্টা দিকে। আমার নানা আর কিছু বলে নাই, একটু ক্রস করে আর বাম পা দিয়ে একটা লাঠি মারছে
ওই মেয়েটাকে।
মেয়েটাকে লাঠি
মারছে। যখন ক্রস করে মেয়েটা পেছন দিকে গেছে, তখন পেছনে,
হ্যাঁ পেছন দিকে একটা লাঠি মারছে।
কোন পা দিয়ে বললেন?
বাম পা দিয়ে। লাঠি মারার পরে এরা পুকুরের ওই পাশে যা পড়ছে, মেয়েটা ওই পাশে যা পড়ছে। ওই পাশে যা বলতেছে যে আমার দাঁড়ানোর একটা লাঠি মারলি, আমি তোর পরিবারের থেকে আমি দুজন নিয়ে যাবো। আমার নানাকে একটা ঠেক দিল আর কি। আমার নানা বলতো, আচ্ছা ঠিক আছে, তুই যদি নিতে পারিস তা নিস, এসব ভয় পাই না। আমার নানা ওই তো জিন পরি ঠরি এগুলো অনেক কিছু
মানুষ এগুলো একটু ঘাটা বলতে চাচ্ছিল। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক ঘটনায় শুনেছি যে সবসময় বলা হয় যে মানে বাম পায়ের লাফিটাই, মানে বাম পাটাই যেন ইউজ করা হয়। সেটাই আমি বলছিলাম যে ওনার নানা যখন এটা নিশ্চয় জানে, সেই জন্য বাম পা দিয়ে লাফি দিয়েছে।
আমার নানা এইসব ধরনের কিছু জানে, এমনকি জিন পরিদের হায়াবত বন্দী করতেও পারে।
তারপরে আমাদের এখানেও একজন ওই যে আমি বলি যে নরসিংদীর শিবপুরে যখন আমরা ছিলাম, আমাদেরকে বলেছিল যে সামনে যে বাস পড়েছিল সেটাকে বাম পা দিয়ে টাচ করে দেখার দরকার ছিল, এটা আসলেও বাস নাকি অন্য কিছু বাধা দিয়ে রাখছে।
আচ্ছা, তারপরে কি হলো যে বললো দুজন আপনার নানার ফ্যামিলি থেকে নিয়ে যাবে,
নিয়ে যাবে। তারপরে এর 3 দিন পরে আমার মামি বাসা বাড়িতে অনেক কাজকাম থাকে, কাজকাম সেরে হ্যাঁ বিকাল টাইমে গোসল করতে যায়। হ্যাঁ, বিকালের দিকে গোসল করতে গেছে। গোসলের পরে
ওই ঘাটলাটাতে,
ওই ঘাটলাতে, যে ঘাটলাতে ওই যে অনেকক্ষণ পরে আমার নানি খোঁজাখুঁজি করতেছে যে কই গেল, অত গোসল দিয়ে গেছে, মরেছে কিনা। পরে দেখবে যে হ্যাঁ পানিতে বাঁচতেছে। বাঁচার পরে আপনাকে মাথা থেকে রক্ত পড়তেছে, দেখে লাশ টাশ উঠেছে। উঠানোর পরে
মাথা থেকে রক্ত পড়তেছে।
হ্যাঁ, রক্ত পড়তেছে। আপনি এরা কিভাবে রক্ত পড়ছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তারা তারা অনুভব করতে পারছে যে দুই দিক থেকে টান দেওয়া হয়েছে,
একদিকে মনে হলো দুই দিক থেকে টান দেওয়া,
পায়ে স্পোর্ট পাইছে এক, আর আপনাকে দ্বিতীয়ত এর মাথার আপনাকে খড়ি যেটা উঠে গেছে চুল টান দিলে যে একবার চান্দি শুদ্ধ উঠা যায়, আপনাকে এই চান্দি সহ উঠে গেছে।
মাথার চামড়া সহ উঠে গেলে যেরকম হয় চামড়া সহ উঠে গেছে,
চামড়া সহ
মানে
বাড়িটা সহ
খালি হয়ে গেছে,
বাড়িটা সহ উঠে গেছে, কারণ এটা তো একদিকে টান দিলে এরকম হবে না, অনুভব করতে পারছে যখন মাথার এটা দেখা
আর পায়ের স্পট
দেখা, এটা আমার নানিরা বুঝতে পারছে আর কি, যে ওরে তো একদিকে টান দেওয়া হয় নাই আর দুই দিক থেকে টান দেওয়া হয়েছে,
তার মানে
পানিতে ভাসছে।
আমি যদি চিন্তা করি মানে ঘটনাটা হচ্ছে উনি যখন পানিতে গোসল করছিল হয়তো পানির নিচ থেকে পা ধরে টানছিল একদিক থেকে আর উপরে চুল ধরে কোনো একটা ফোর্স তাকে টানছিল, দেন ওই খুলিটা মাথা চামড়া সহ
খুলে
খুলে চলে আসছে, এটাই হচ্ছে ঘটনা। তার মানে হচ্ছে একজন কিন্তু ওনাকে যে দুইজনের কথা বলেছে
একজন
কিন্তু
নিয়ে গেছে, তারপরে দুই দিন পরে আমার মামা আপনাকে দোকান বন্ধ করে আসার পথে একটা বিপদে পড়ে।
এই মামা কি আপনার যে মামি মৃত্যুবরণ করছেন ওনার হাজবেন্ড?
না ওনার বাসুর হয় আর কি,
মানে আপনার বড় মামা?
হ্যাঁ আমার বড় মামা, আর যারা মাসে সেটা আমার ছোট মামি।
আচ্ছা
ওই মামা আস্তে আস্তে আগের দিনের উন রাস্তাঘাট কিন্তু জঙ্গল টাইপের ছিল, যেহেতু কবরস্থানের সাইডটা।
সেটা কত সালের ঘটনা, কত বছর আগে?
তখন আমার এটা আমার বয়স এরকম চার থেকে পাঁচ বছর কিংবা সাত বছর,
মানে অনেক
মানে আমার তখন দাঁত পরে সেটা আমার মনে আছে। তারপর আমার মামা আসার পথে আরে দেখলো শুধু একটা লম্বা করে একটা লোক, উঁচা লম্বা উঁচি গাড়ালা, শুধু হ্যার শরীরের শুধু অংশ মানে চোখ আর কিছু না, শুধু চোখ
মানে বুঝলাম না, শরীর জুড়ে শুধু অনেকগুলো চোখ,
হ্যাঁ পুরো শরীরে বড় বড় চোখ আর কিছু নাই, শুধু চোখ, মানে হাত পাওয়া এগুলো তো আছেই, হাত পাওয়ার সাথে মানে শুধু চোখ। এটা ওই হ্যাঁ যখন পড়ে যায় অজ্ঞান হয়ে যায় তখন আপনাকে কবরস্থানে কিছু নাইট গার্ড থাকে,
এগুলো দেখে উনি অজ্ঞান হয়ে পড়ে,
অজ্ঞান হয়ে যায় তখন ওই ওই নাইট গার্ডটা দৌড়ে আসে, দৌড়ে আসার পরে পরে জিজ্ঞাসা যে কিসে কিসে কয় চোখ, শুধু কয় চোখ চোখ, এদিকে অজ্ঞান হয়ে যায়।
আচ্ছা
পরে হেরা তো সবাই চিনে এলাকার, পরে হেরা আপনাকে বাসা পর্যন্ত পৌঁছাই দেওয়া যায়, পরে কয় যে হ্যাঁ হয়তো ভয় পাইছে, হ্যাঁ একটু জ্বালায় ঠেরা দেন, পরে নাইট গাছটা বাসায় দেওয়া যাওয়ার পরে পরে নানি জিজ্ঞেস করে মামারে যে তোর কি হয়েছে, কয় আমার এরকম এরকম আমি ভয় পাইছি, হ্যাঁ চোখ মুখ লাল হয়ে গেছে। আমি শুধু চোখ দেখছি, শুধু চোখ আর কিছু না, একটা মানুষের সাথে এত চোখ থাকে না, এগুলো বইলা পরে আমার নানি আবার একটু জ্বালা ঠেলা দিচ্ছে, আমার নানা ভাই আর একটু জ্বালতে ধরলে, জ্বালার পরে মানে
পাঁচ দিনের ব্যবধানে কিন্তু ওই ঘটনা ঘটার তিন দিন পরে আপনার মামা মারা গেছে এবং এর দুই দিন পর
আমার বড় মামা মারা গেছে।
পরে কি এর ব্যাপারে কি শুনেছে বা আপনার নানার সাথে ওই অশরীরী ব্যাপারটা বা ওই জিনটা বা যাই বলি না কেন কোন রকম কোন
নানাকে কোন ধরনের কিছু করার চেষ্টা করেনি?
হয়তোবা উনি ওনার নানা তো ছোট ছিলেন আসলে,
হয়তোবা
এবং ওনার নানা তো এই বিষয়গুলোতে খুব বেশি একটু মানে কিছু জ্ঞান ছিল, তার কিছু তার জানা ছিল, হয়তোবা সেই জন্য ওনার নানাকে কিছু করতে পারেনি বলেই ফ্যামিলির মানুষদের উপর দিয়ে সেটা উঠিয়েছে। মানে হ্যাঁ মানে লিটন ভাইয়ের তো আমি দেখতে পাচ্ছি যে একটার পর একটা মানে ব্যাপক অভিজ্ঞতা হয়ে গেছে ওনার, মানে নিজের মানে কি বলবো ওনার পরিবারের মানুষজনের সঙ্গে ঘটা, মানে হাজার হাজার মানুষের সাথে সারা জীবনে এরকম একটা ঘটনা থাকে না।
রাইট
হি ইজ আ পারসন এন্ড হি ইজ সারভাইভিং অল দিস। এই এই কি আপনার মানে এই কি ঘটনা মানে
এই কি শেষ নাকি আরো আরো একটা আছে সেটা বলতে?
আরো একটা ঘটনা আছে,
ঘটনা তো অনেকগুলো আছে, সেটা বলার এখন সুযোগ নাই অবশ্যই, ওই সময়টাও হাতে নাই, তো যখন নেক্সট টাইম আসতে পারি
অবশ্যই আমরা নেক্সট টাইম আপনাকে নিয়ে কোন একটা স্পটে যাব। আজকে যেহেতু রাত অনেক বেশি হয়ে যাচ্ছে, একটা সেফটির বিষয় থাকে, তো
এই সময়টার পরে আর আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না। শুনি, এরপরে
3:30 থেকে 5টার সময়টা ভালো না?
ছোটবেলায় একটা ঘটনা আছে, সেটা হলো আমার বাড়ি, আমরা যে বাড়িতে ভালো থাকতাম আগে, আপনাকে লম্বা করে দেওয়া, আপনাকে বাড়িটা উপরে ছাদ উঠলে সি সিস্টেম, মানে সি একটা অক্ষর আছে না, সি এরকম সি অক্ষর, মানে ছাদ উঠলে আপনি দুই দিকে লম্বা এরকম, মানে এরকম সিস্টেম একটা বাড়ি, আমি আবার হুজুমকা হালকা শীত ছিল আর কি, তা আমি আবার গোসল করে ছাদের উপর উঠছি, আমি যেহেতু ঠান্ডা লাগে আমি একটু রোদ পাই, তা আমি আমার শরীরে তোয়াইলা আর আমি লুঙ্গি পরে আমি ছাদের উপর উঠছি। পরে আমি টাঙ্কে ওই কোনাটা গেছি, যে ওই কোনাটা একটু রোদ বেশি, তা আমি ওই কোনাটা যাই, ওই কোনা আপনাকে টাঙ্কিটা হলো আমার ডান দিকে, আমি হলো বাম দিকে দেওয়ালের সাথে, আমি খাড়া খাড়া রোদ পাইতেছি আর মাথা যাচ্ছে, এর ভিতরে টাঙ্কির থেকে কিছু শব্দ পাইতেছে, আপনি পানি ছিটাই মারে না এরকম কিছু শব্দ আর চিলাচিলি শব্দ, তো ওরা পানি ছিটাই যাচ্ছে আর চিলাচিলি করতেছে, তো ওদের শব্দ আমি শুনে আমি বুঝতে পারলাম যে টাঙ্কির দুইটা বাচ্চা, তো ওরা গোসল করতেছে পানি ছিটে যাচ্ছে, পানি উপর দিয়ে সিটটা আসতেছে, এটাও আমি দেখতেছি। পরে আমি আমি ওরা আয়সা করছি, আয়সা করে আমি আবার ওই বাড়ি হলো, দুইটা বাচ্চা গোসল করতেছে, একবার যায় দেখে কেউ কিছু নাই, একবার টাঙ্কির ভিতরে যে ওরা যে উঠা গেছে গোসল করে, আপনাকে পানি টানি ছড়াইছে, দেখাবো একবার পানি ছড়াই ছড়াই গেছে, ওরা আপনি একটা নারকেল গাছ আছে বাড়ির দিকে, ওই পানি যেভাবে গেছে পায়ের কোনো ছাপ নাই, শুধু পানিটা যে
পানিগুলো
পানিগুলো গেছে, একটা নারকেল গাছে গোড়া পর্যন্ত গেছে, এই হলো ঘটনা।
কখন ছিল এটা সময়টা?
এটা আপনাকে দুপুর 2টা কি 3টা,
মানে আমার একটা যে ওনার ঘটনা শুনে আমার একটা বিষয় খুব বেশি ভয় লাগছে, মানে এখন চিন্তা করে বেশি আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে আমি ঢাকা শহরে প্রথমে যেই বাসাটায় ভাড়া থাকতাম প্রথমে, প্রায় আরো 3-4 বছর আগে ওই বাসাটাতে ছিলাম, তো এমন অনেক হয়েছে আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম অনেক সময় ক্লাস শেষ হয়ে গেলে আগে আগে চলে আসতাম বিকেল বেলা দুপুরে, মাঝে মাঝে ওই বাসার 4তলা বাসাটা ছিল, ওটার ছাদ ছিল, উনি যখন টাঙ্কির কথা বলছিল আমার ওই দৃশ্যটাই কেন জানি চোখের সামনে ভাসতেছিল, ওটাতে ঢাকনা ছিল এরকম, হ্যাঁ টিনের ঢাকনা ইয়ে ছিল, এটা খোলা যেত, তো আমি প্রায় সময় ওখানে যে মানে বিকেল বেলা মানে বসতাম বই পড়তাম বা শুয়ে রাতের বেলা অনেক টাঙ্কিটার উপরে শুয়ে শুয়ে গান টান শুনতাম, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই টাঙ্কিটা থেকে ঠিক উনি যেরকম বললো কোনাকুনি ভাবে একটা নারকেল গাছ আছে, খুব বেশি দূরে না, এটার সাথে একটা আম গাছ আছে, এবং আমি মাঝে মাঝে একটা বিষয় খেয়াল করেছি যে ওখানে আমি যখন যাইতাম ওই টাঙ্কির ঢাকনার আশেপাশে কেমন যেন পানি ছড়ানো ছিটানো দেখতাম, আমি ভাবছি হয়তো কেউ টাঙ্কি পরিষ্কার করার জন্য বা কোনো না কোনো কাজে হয়তো বাড়িওয়ালা পাঠিয়েছে কাজ করেছে, কিন্তু আমি অনেক সময় আবার বিষয়টা মনে হতো না এটা সম্ভব না, কেউ না কেউ কাজ করলে তো বোঝা যেত যে কাজ করলে যে যদি কিছু মানুষ এসে কাজ করে এটার আশেপাশে আরো কিছু সিম্পটম থাকে, আসলে বিষয়টা তখন এইভাবে চিন্তা করিনি, বাট এখন লিটন ভাইয়ের ঘটনা শোনার পর মনে হচ্ছে মাই গড, আজকে লিটন ভাইয়ের কাছ থেকে মানে আমরা যা শুনলাম মানে আমাদের পুরো এই যে এত দূরে আসার ট্যুর মানে স্পটের চেয়ে বেশি সার্থক হয়ে গেছে লিটন ভাইয়ের ঘটনা শুনে, দেখা যাক আরো বেশি সার্থক হয় কিনা। চল এবার মিজান ভাইয়ের ঘটনা শুনি। কি অবস্থা মিজান ভাই, কেমন আছেন?
খুব ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
আমরা ভালো আছি। আমি তো বললাম আপনার নাম, একটু আপনার মুখে আপনার পরিচয়টা আমরা জানি।
জি, আমার নাম মিজান, আমার দেশের বাড়ি মাদারীপুরে, আমি ঢাকা থাকি এই বিষয়ে বর্তমানে।
মিজান ভাই আপনার মানে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে? আমরা যেই জায়গাটার মধ্যে আছি এই জায়গার একটা ঘটনা আছে, সেটা আমরা অলরেডি বলেছি আপনাদের।
তার আগে আমি আমার কমন প্রশ্নটা করে নিই, ভূতে বিশ্বাস করেন?
হ্যাঁ,
আমার
দাদি একটু পরেশগার লোক ছিল,
আচ্ছা,
তো উনি সবসময় বলতো যে নদীর পরে অন্তত পক্ষে কোন খারাপ জিনিস থাকে না, যার কারণে আমার দাদি একটু ধার্মিক টাইপের ছিল, ওনার কথা আমি অনেক বিশ্বাস করতাম, তো যার কারণে আমার আর এমনি তো ছোটকাল থেকে ওইরকম একটা ভয় ভীতি আমার ভিতরে কাজ করে না, আমি শুধু তো বলতে গেলে আমি দুইটা জিনিস থেকে ভয় পাই, কুকুর আর সাপ রে, আদারওয়াইজ অন্য কোনো ভয় ভীতি আমার ভিতরে ওইরকম কাজ করে না। পরে আমি 1997 তো আমি দেশের বাড়িতে যাই, দেশের বাড়িতে যাওয়ার পরে
ঢাকা থেকে মাদারীপুরে যান?
জি না, আমি তখন মাদারীপুরেই থাকি, মাদারীপুর শহর থেকে দেশের বাড়িতে যাই।
আচ্ছা আচ্ছা,
তো দেশের
গ্রামের বাড়িতে?
জি জি, ওই দিন ইলিশ মাছ আমার আম্মা পাক করে, তো আমি গেলে সাধারণত দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল আর খাওয়া দাওয়া করতাম না, দুপুরে চলে আসতাম, তো আমার আম্মা খুব রিকোয়েস্ট করছে যে আজকে আমার ছেলেটা রাত্রে থাকুক, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তো মানে ওনার একটা আকুতি ছিল, আমি আমার আবার একটা জিনিস কি এক জায়গায় মন চলে গেলে আর ওই জায়গায় না যাওয়া পর্যন্ত শান্তি নেই, তাই আমি বললাম যে আম্মা আমি থাকবো না, আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবো, আমি আর একবার এসা দরকারে খেয়ে নেবো, আজকে চলে যাই, চলে আসলাম।
মাদারীপুর শহর থেকে গ্রামের দূরত্ব কত?
মাদারীপুর শহরের থেকে গ্রামের বাড়িটা মানে বাংলা 3-3.5 মাইল বলে,
তাহলে খুব বেশি দূরে?
হ্যাঁ খুব বেশি, কিলো হয়তো 5টা হইতে পারে, এরকম দুইটা রাস্তায় আছে যাওয়ার। তো আমি করলাম কি যে ওই জায়গায় একটা হাট মিলে, ওটাকে পরাজির হাট, খুব নাম করা হাট, বিশেষ করে শুক্রবারে অনেক মানে বৃহস্পতিবার থেকে মিলতে শুরু করে, তো আমি করলাম যে ওই হাটের থেকে ট্রলার পাওয়া যায় মাদারীপুরে, আমার মূল উদ্দেশ্য যে আমি নদীর পাড়ে ওই হাটের থেকে ট্রলার চলে যাবো, রিল্যাক্সে চলে আসার পরে। তো ওই দিনটা আবার কিরকম ছিল, প্রচন্ড আকাশে মেঘ ছিল, প্রচন্ড,
আচ্ছা বর্ষাকাল ছিল?
হ্যাঁ হ্যাঁ বর্ষাকাল ছিল, বর্ষাকাল ওইরকম না আর কি, বর্ষা আসবে আসবে ওইরকম পরিস্থিতি,
আকাশে মেঘ করে,
হ্যাঁ প্রচন্ড। তো আমি তারপরে আশায় আছি যে 8টার ভিতরে লাস্ট তোলা, আমি ওই জায়গায় 6:30 থেকে 6:30 পৌঁছে গেছি।
আচ্ছা,
পৌঁছে যাওয়ার পরে
সন্ধ্যা
6:30, হ্যাঁ আস্তে আস্তে করতে হাটের লোক প্রায় চলেই গেছে, আকাশের পরিস্থিতি খারাপ দেখে চলেই গেছে, কারণ আমি একা আছি আর হয়তো অল্প একটা লোকের তো ওখানে চিনি, আমার অনেকে বলো যে আপনি থাকি কেন, আমি যদি থাকতাম সেটা আমার আম্মা বলছিল ওই জায়গায় থাকতাম, আমি চলে যেতে পারতাম। একজনকে বললাম আচ্ছা ভাই ট্রলার কি আসবে না, তখন 6:30 বেজে গেছে।
আচ্ছা,
একজন বললো কি যে ভাই ট্রলার তো আজকে আর আসবে না, আমি বললাম কেন, আকাশে পরিস্থিতি দেখেন, আজকে ট্রলার হয়তো 8টা বছর থাকে কিন্তু আজকে পরিস্থিতি খারাপ হয়ে গেল, ট্রলারটা আর থাকবে না। তো এখন আমি একটু চিন্তা করে গেলাম যে এই পরিস্থিতি মানে পুরো অন্ধকার হয়ে গেছে, তো আমি ভাবলাম যে কি করা যায় কি করা যায়, আমার তো মাদারীপুর পৌঁছতে হবে, মাঝে আর একটা লোক মাদারীপুরে ছিল ওরা ওই জায়গায় হাটে আসে, তুমি বলছো ভাই চলেন আমার সাথে, আমরা হাঁটতে হাঁটতে চাই, আমি বললাম না হাঁটতে হাঁটতে যাবো না, আমি চলে আসবো। তো পরবর্তীতে উনিও চলে গেছে, এদিকেও ট্রলারও ফেল করছে, তার পরবর্তী করছে কি আমি ওই নৌকা দিয়ে এপার থেকে ওপারে হাট আবার এপার আসতে হয়েছে, আমার মানে বাড়ির সাইডে আসতে হয়েছে মানে এপারে, আমার একটা এই কি যে নদীর পাড়ে যদি হাঁটি একদম মাদারীপুরে লাস্টে চলে যাবো একই রাস্তা, এটা আমার মনে রাখতে ওই তো আসার পরে অটোমেটিক্যালি চলে যেতে পারে, বিশেষ করে আমার হয়তো 30-40 মিনিট লাগতে পারে ঝুলু। তো এরপরে আমি ওই নদীর এপারে আসলাম, আসার পরে ওইদিকে আবার কুশারি আছে, আমরা আখ বলি, প্রচন্ড আখের খেতে আছে আর কিছু কিছু বড় ধানের খেতে আছে। কিছুদিন আগে আবার ওই জায়গায় কি হয়েছে, ওই জায়গায় এক মেম্বারে শিয়ালে মানে ধাওয়া করতে করতে পানির ভিতরে নামা গেছে, একদম শিয়ালে, তো এই জন্য ওই পারে যখন গিয়েছি দেখি শিয়ালে প্রচন্ড মানে শিয়ালের একটা আনাগোনা এলাকাটাই, যেমন শিয়ালে
মানে আপনি দেখতে পাচ্ছেন শিয়াল?
হ্যাঁ হ্যাঁ শিয়াল দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভয় লাগতেছে না, আবার এমনিতে বিপদে
হওয়া করে গেলাম,
হ্যাঁ যেমন শিয়ালে একটা লোক দেখলে 2-3টা শিয়াল থাকলে ভয় পায় না।
খুব দ্রুত চলে যাচ্ছে, মানে ভালো করে দেখতে পেতাম না, ওই যে সাইডটা দিয়ে আছে খুব জঙ্গলের মতো। তো আমি ওই দিন রাতের বেলা আমি একটু পাশে দাঁড়িয়ে আমি ব্রাশ করছিলাম, হঠাৎ করে দেখি যে মানে একটা কুকুরের মতো হেঁটে যাচ্ছে খুব আস্তে করে, তো তাকে দেখি যে এটা তো একটা শিয়াল, পরে আমি ধাওয়া দিলাম, মানে মনে হচ্ছে যে আমি ভুল করেছি তাকে ধাওয়া দিয়ে, সে উল্টা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়েছে,
তখন
মানে আমি আমি অবাক হয়ে গেলাম, মানে সাধারণত কুকুর হলে যে স্ত্রী শব্দ করলে দেখি
আমার মনে হয় ইটস অ্যাকচুয়ালি আওয়ার ফল্ট, আমরা মানে বনে জঙ্গলে যাওয়া আসা করতে করতে গাছ কাটতে কাটতে এদের এত কাছে চলে গেছি যে এখন মানুষ দেখলে আর ভয় পায় না, আগে যেমন একটা ব্যাপার ছিল যে মানুষ দেখলে ওদের কাছে অবাক লাগতো এবং ওই অবাক থেকেই কিন্তু ভয় পেত,
আসলে আমি ডাক দিয়ে ভুল করেছি, তো অবস্থা ভালো না। আমার মনে হচ্ছে আরো কয়েকবার যদি আমি ধাওয়া নিতে সে উল্টা আমাকে অ্যাটাক করতে আসবে। আমি নিজের মানিজ্যত এবং সেফটির কথা চিন্তা করে আমি ব্যাক আউট করলাম।
তারপরে আমার ওইটার জন্য একটা ভয় হইতেছে, ওই জায়গায় একটা দুইটা শিয়াল, আমার মনে হয় যে কয়েকশো শিয়াল হতে পারে। এক দেড় কিলোমিটার ভিতরে কোনো বাড়ি ঘাট নাই,
গ্রাম রাত হলে অনেক শিয়াল গুলো আস্তে আস্তে থেকে যেন বের হয়
সবাই একা চলে আসে। আর ওইটা তো নদীর পাড়ের সাইড, তো ওইটা বিশাল বড় একটা চরের মতো, যার কারণে ওই জায়গায় যত ফসল আছে তাদের রাজত্বই চলে, আমার মনে হয় শিয়ালের রাজত্ব এক কথায়। তো এইদিকে হলো আপনার নদীর ওপারে বাড়ি আছে কিন্তু ওপার, আর এইদিকে যেই পারে আমি আছি এই পারে আপনার এক দেড় কিলোর ভিতরে কোনো বাড়ি নেই, মানে আমি সর দিলে শোনার কোনো বসত বাড়ি নেই।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি, এক রাত একটাই। আবারও আজি কি প্রিয়া সুমন এবং রেহানকে নিয়ে ফিরে আসবে। শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2 গঞ্জে রাত একটা মানে অদ্ভুত নিরবতা, ভয়ঙ্কর গভীর রাত। শুনশান একটা পাতা পড়ার শব্দ টিনের চালের উপরে স্পষ্টভাবে বোঝা যায়। এরকম ভুতুরে রাতে নানি দাদিদের কাছে বসে, যারা বিভিন্ন রকমের গল্প শুনেছেন শৈশবে, কখনো কখনো অনেক অবাক হয়েছেন, কখনো কখনো সেই অনুভূতিগুলো নিজের মনের গহীনে এমনভাবে বসে গেছে যে পরিণত বয়সে এসেও ঠিক সেইভাবে সেই সময় যদি আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আপনি একই অনুভূতি অনুভব করতে পারেন। বিশেষ করে গ্রামে এই সময়ে মাছ ধরার যে গল্পগুলো প্রচলিত আছে, বর্ষিতে হোক কিংবা জালে হোক, এবং সেই মাছ ধরতে গিয়ে যে বিভিন্ন অতিভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে তার বহু গল্প কিন্তু আমরা ডরে তুলে নিয়ে এসেছি। ঠিক সেরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা গল্পের যে জায়গাটিতে বিরতি নিয়েছিলাম সেখানেই ফিরতে চাই। মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন আরজি কিপ্রিয়াকে এই মুহূর্তে, এবং আরজি কিপ্রিয়া আপনাকে নিয়ে যাবে তার টিম মেম্বার রেহান ও সুমনের কাছে কন্ট্যাক্ট পেয়েছে, আর পুরো সাউন্ড নিয়ে কাজ করেছে লোমান। ফিরে যাচ্ছি সুমন ও রেহানের কাছে।
এখন আমি হলো শিয়ালকে ভয় পাচ্ছি, যদি দেখা ভালো একটা, যদি পানির ভিতরে ওই ওই লোকটার মেম্বারটার অবস্থা এরকম নাজহাল করছে, মানে কামড়ে একদম সিরে ফিরে ফালাইছে। বেঁচে ছিল কিন্তু একদম নাজহাল অবস্থা। তারপরে আমি ওই রকম ভয় 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 নদীর পাহাড় দাঁড়াতেছি, এর ভিতর দেখতেছি কি মোটামুটি কিরকম জানি আকাশে একটা জ্যোৎস্না যেরকম হইলে হয়, কিন্তু ছোট দিকে কিন্তু অন্ধকার। আমার কাছে কিরকম মনে হয় যে জ্যোৎস্না, মানে আমি যেদিকে তাকাই দেখে ফর্সা ফর্সা লাগতেছে। তো আমার তো মনে একটা কোন রকম কনফিউজ নাই যে নদীর পারে, নদীর পারে আমি মনে করলাম কি যে সেফটি জায়গা আসছে,
মানে আপনার দাদি বলে
আমার জন্য মানে ভিতরে এই দিকে কাজ করছে সেফটি জায়গাতে আসছে। হাঁটতেছি তো আপনার কিরকম পাড়টা এরকম যে এই লেভেল উঠছে, উঠছে সমান লেভেল থেকে ধীরে ধীরে উপরে দিকে উঠছে, আর সামনে আপনার জমি খাত। তো আমি হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ দেখি হাঁটলে তো মানুষ একটু ঘামায়, তো আমি একটু ওই রকম ঘামানোর পর আমার প্যান্টে এই জিন্স প্যান্ট পরানো আর কেস আর একটা বেল্ট আর একটা টি শার্ট, তো হঠাৎ করে কিরকম শরীরে একটু গম্ভীর গম্ভীর ভার ভার হয়ে গেছে, মানে কিরকম জানি শীত শীত লাগলে কিন্তু মানুষের শরীরটা হয়ে যায় না কোনোরকম একটা, মানে ভিতরে ফিলিংস হয়ে যায় কিরকম ভার ভার গম্ভীর গম্ভীর একটা ভার এরকম হয়ে গেছে। তাই আমি ওইটা কিছু মানে কেয়ার করিনি, হইতে পারে হয়তো। এরপরে হাঁটতে 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 ঘটনা কি, আমি হাঁটতেছি স্পিডে, এই হাঁটার তো রাস্তা বেশি সবার কথা, যেটা 10 মিনিট 15 মিনিট যেটা হাঁটি তাতে আমার সামনে অগ্রসর হওয়ার কথা, খালি আপনার এরকম যে ওই মাদারীপুরে যে টাওয়ার আছে টাওয়ারের বাতিটা দেখতে পাচ্ছি
কিন্তু বাতি কাছে আসতেছে না।
হ্যাঁ
রাস্তা শেষ
হচ্ছে, আমার বেশি ভয় করতেছে শিয়ালে থেকে। তারপরে এরকম কিছুক্ষণ যাওয়ার পরে পরবর্তী দেখলাম কি নদীর পানি কিরকম যেন একদম সামসুম হয়ে গেছে, যেমন
পুষ্কুলের পানি লড়ে না এরকম মানে স্থির।
নদীটার নাম যেন কি
বলছে মানে আমি আবার মানে কনফিউজ ইজিল হয়ে দেখছি। তারপর এরকম হইতে যদি শরীরটা ভালো একদম পুরো সারা শরীর মানে ইয়ে হয়ে যাওয়ার পরে লোমও দাঁড়াই গেছে, শীত শীত লাগতেছে আমার মোটামুটি 9-10 হয়ে গেছে। আমার কাছে ওই যে কেসি একটা ঘড়ি ছিল আগের ওই যে লাইট জ্বলতে
চলে
ওই ঘড়িটা দেখতেছি অলরেডি 10 বেজে গেছে। আমি চিন্তা করলাম যে আমার ঘড়িটা কি কোনো ডিস্টার্ব হলো।
আপনি একটু রওনা দিচ্ছেন কয়টায়?
8। আমি চিন্তা করলাম ঘটনা কি, আমার মাথায় একটা খেটকা লাগলো। আমি আগে পরে তো গেছি ওই দিক দিয়ে 35-40 মিনিট লাগার কথা, সে জায়গায় না তো 1 ঘন্টাই লাগু রিল্যাক্স যদি হিটা যায়। আমার হঠাৎ স্বাস্থ্য কম না, 2 ঘন্টা হয়ে গেল আমি এই জায়গায় কেন? আমার ভিতরে মানে কিরকম একটা আম্মার কথা মনে করলো যে আম্মার কথাটা আমি মাথায় বস করে আসলে ঠিক কিরকম জানি একটু আমার কাছে লাগতেছে মানে আল্লাহ জানে কি হয় না হয় মানে একটু টেনশন ফিল করতে। আবার চিন্তা করছি না নদীর পারে তো এই ধরনের কিছু হওয়ার কথা না। এরকম করতে করতে হঠাৎ করে দেখি হালকা হালকা কান্না শুরু, কোথার দিকে কে কাঁদতেছে ওই জায়গায় নদীর পারে গুনগুনগুন কান্নে যেমন একটা মহিলা গুনগুন করে কান্না ওনাকে তো ওই নদীর উপর থেকে আসতেছে আমার কানে। এরপরে দেখি ওই যে আপনার তালে তাল গাছ কাইটা ফেলাইলে গোড়া ফাইটা থাইকা জানা
নিচের অংশটা
ওটা কিন্তু মোটা হয়। তো আমি দেখি কি একটা তালের গোড়া, মনে হইলো যে ওইটা নদীতে ভাঙ্গে আসতে বোধহয় ভাসতে 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 এই সাইটে জমা হয়েছে, এই সাইটে এসে জমা হয়েছে। তো হইতে পারে দেন তালের গাছের গোড়া নদীতে থাকাটাই স্বাভাবিক বা অনেক সময় নদী ভাঙে হইতে পারে। আমি এই জায়গাতে হাঁটতেছি তাল গাছের গোড়াটা আমার বাম সাইডে, আমি যেখানে তাল গাছ ঠিক বরাবর আমি অনেকক্ষণ পর ফলো করছি, প্রথম ফলো করি নাই। তো হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে আমার আবার তাল গাছের দিকে খেয়াল গেছে তালের গোড়াটার দিকে। চিন্তা করলাম তাল গাছটা তো লড়তে চড়তেছে না স্থির দাঁড়াই আছে, কিন্তু তাল গাছটা তো পিছিয়ে পড়ার কথা। আমি তো হ্যাঁ আমার তো ক্রুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু তাল গাছটা আমার সমপরিমাণ লড়তেছে না কিন্তু সমপরিমাণ আমি পাস করতে করতেছি
পাশাপাশি।
আমি ভাবলাম যে কিছু একটা আমার সাথে হইতেছে, আমি দোয়াকলমা করার চিন্তা ভাবনা করতেছি। হঠাৎ করে দেখি আমার কিছু মনেই আসতেছে না, আপনার ইয়াসিন সুরা বা দোয়া কুমুদ এগুলো করলে অনেকটা স্বাভাবিক হয়, আনন্দ সুরাও মনে করতে পারতেছি না।
আচ্ছা
আমার কাছে একটু আনি জানি যে লাগতে পারছে আর কি, দাদির কথা কি ওই যে আগে যেমন মানুষ কাহাওয়াতে বলতো ওই ধরনের কিছু একটা, তা হয়তো দাদির কথাটা হয়তো সঠিক ছিল না। তখন আমি ভাবলাম যে এখানে এই জায়গায় যা হচ্ছে এগুলা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু মনে হইতেছে। আমি যদি এতদিন আমি এগুলার বিশ্বাসই করতাম যে এগুলো কিছুই নাই, আমার মনে হয় কিছু আছে, আমার গলা ঠলা শুকিয়ে আসছে, সারা শরীরের লোকেশন চেঞ্জ হয়ে আসতেছে, তাই অবশ্যই এগুলো শুনছি অনেক গল্পের গল্প অনেকের মুখে এই ধরনের এই কিছু হইলে এইগুলো হয়, তা আমার সাথে এই ধরনের হইতেছে। আর এই জায়গায় আমি যদি চিৎকার করি শোনার কেউ নেই, নদীর ওপারে আছে বাড়িঘর, নদী পার হইতে গেলেও তো আমি সম্ভব না, কমসে কম আপনার নদী পার হইতে গেলে আপনার আধা কিলোমিটার, তা আমি তো একটা বিপদে পড়ে গেছি মানে এরকম। এখন মানে নিজের নিজের মানে খুব ই লাগতেছে যে কেন আমি আসলাম। তারপরে এখন চিন্তা করলাম যাক কিছু করার নাই, তা এখন আমার মনে মনে একটা হয়ে গেল যে হঠাৎ করে দেখি তাল গাছটা নেই, কল্পনা করতে তাল গাছটা নাই গোড়াটা নাই। আমি ভাবলাম যে না রাত্র অনেক হয়ে গেছে তো হয়তো আমার একটু খেয়ালে কিছু গন্ডগোল
হয়েছে ভুল
দেখতে, তাল গাছটা আমি আগেই ফেলাইছি জাস্ট আমার মানে বিভিন্ন টেনশনে কাজ করতেছে। তাই আমি এটা ভাবছি হাঁটতেছি হাঁটতেছি কিছুক্ষণ পরে দেখি নদীর পারে বা জমি খেতে অনেক সময় চাষ করলে দেখবেন বড় ধরনের একদম সাদা বক দেখা যায়, যাদেরকে আমরা বলি তর বক, সাদা বক একদম বড় সাদা। দেখি ওই তাল গাছটা যতটুকু পানিতে ছিল তালের গোড়াটা ওই জিনিসটা ঠিক একই জায়গায় মানে অতটুকু পানি সেম পরিমাণ পানিতে দাঁড়ানো।
এবারও কি তাল গাছের মতো ডাক্তার বরাবর?
হ্যাঁ হ্যাঁ সেম পজিশনে। বাম দিকে তাকাইছি দেখি ওই ওইটা, আমি ভাবছি যে এটা তো আর তাল গাছ না বগও না, আমার মনে হয় এটা অন্য কিছু। কিন্তু আমি এখন নিজে নিজে সেভ করবো, সেভ করার মতো কিছু স্মরণও আসতেছে না। তো এখন আমার ভিতরে মোটামুটি ভিতরে কিছুটা ডর লাগিয়ে গেছে। এখন আমি দেখা দিতে বসে যে মনুষ্য জাত যদি যতক্ষণ পর্যন্ত ভয় না পায় ততক্ষণ পর্যন্ত খারাপ আত্মা কোনো কিছু করতে পারে না বা আক্রমণ করতে পারে না। আমার কথা হলো এরকম একটা নিজে নিজে মানে সিচুয়েশন তৈরি করছে যে আমি যদি নিজে ভয় পেয়ে যাই তাহলে এই জায়গা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। অতএব নিজের বাঁচাইতে হলে নিজের ভিতরে সাহস আরো সম্পূর্ণ বাড়াইতে হবে। ওই ভাব নিয়ে যেন আমি হাঁটতেছি 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 একটু গুনগুনে গান গাইতেছি। এক এক সময় যখন মনে যাচ্ছে হঠাৎ করে মনে পড়লো যেন আমি কিছু যখন মনে করতে পারছি না, শুনছি যে অনেক সময় প্রস্তাব করে যদি মহিলা দেওয়া বাউন্ডারি করে রাখে দাঁড়াই থাকতে সেফটি থাকতে পারে। তা আমি করলাম ওইটাও করলাম, ওইটা করার পরে জায়গায় দাঁড়াইছি। এখন আমি চিন্তা করি এই জায়গায় কতক্ষণ দাঁড়াই থাকবে, আমার তো যাইতে হবে। এরপরে মোটামুটি 12টা পার হয়ে গেল, হঠাৎ করে আবারও দেখি ওই সেম কাহিনী, ওই বকটাও নাই, পিছনে এই দিকে দিকে তাকালাম নাই। আমি যাক তাহলে মনে
মনে হয় হয়তো ছড়িয়ে গেছে, ওইটা ভাবছে ভয় দেখে লাভ নাই, ভয় পাইতেছে না, তেমনি চলে গেছে। আমি একটা এরকম চিন্তা ভাবলাম। তারপরে করলাম কি, আবার কিছুক্ষণ পরে এরকমই প্রায় আধা ঘন্টা চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পর পরে ঘুরে দেখি যে কত বাজলো, দেখি একটা বাচ্চা ছিল, এই আপনার 5-7 বছর হইতে পারে, কিন্তু স্বাস্থ্য তো খুব ভালো, গায়ের রং শ্যামলা, ওইদিকে মুখ করে আছে, আমি যেদিকে মানে যাইতেছি ওইদিকে মুখ করে আছে। আমি চিন্তা করলাম এই রাত্রে আশেপাশে কোনো বসত বাড়ি নাই, আর আছে নদীর ওপারে, ওপার থেকে তো আসা একটা বাচ্চা কখনই সম্ভব না, এত কথা তো সাথে জানতেই পারে না। এখন ছেলেটা কিন্তু ছেলেটা দিকে আমি স্পষ্ট করে তাকাইতেছি, উপরে নিচে উপরে নিচে তাকাইতেছি, ওই ছেলেটা আমার দিকে তাকায় না, ওই ছেলেটা ওইদিকে, ওই ছেলেটা হাঁটে না, এক জায়গায় দাঁড়ানো, আমি তাকে ক্রস করতে, ওই যে ওই আগের সিম কার্ড ক্রস করতে পারতেছি না। এখন আমি আমার পুরা শরীরে যে এখন মানে পুরা শরীর ছাড়াই গেছে, কোন একটা ঝামেলার ভিতরে পড়লাম, আমি তো হাঁটতেছি সোজা, রাস্তাটা যাই কই, আমি মানে বিশাল একটা মানে নিজের প্রতি জিত লেগেছে, কি কারণে আমি আরো স্পিড বাড়াইলাম, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। তারপরে ওইটা যখন এরকম সময় চলতে থাকলো, হঠাৎ করে বাচ্চাটা অনেকক্ষণ পরে এরকম চলার পরে আবার পরবর্তীতে ওই যে আপনার নরমকল দেখেন না, ওই যে সে রাখে আপনার কিন্তু ও আমার দিকে তাকানো না, আমি ওর দিকে অ্যাঙ্গেল করে তাকান, যে আমি ওরে দেখতেছি কিন্তু ভয় পাইতেছি না, এখন আমার তার কোনো অন্য উপায়ও নেই, হাঁটতেছি, কিন্তু নরকঙ্কলটা হাঁটতেছে খুব মানে স্লোলি স্মুথ ভাবে হাঁটে, পানি লড়ে না, কিন্তু আমি তারপরে ওর সাথে হাঁটতে পারতেছি না। এরকম করতে করতে অনেক সময় প্রায় 3-4 আমার হঠাৎ করে মানে একজনের সাউন্ড আসলো, মানুষের সাউন্ড, কোথায় 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 হঠাৎ করে মনে পড়লো যে ওই যে আখ ক্ষেত আছে না, ওই আখ ক্ষেত আবার গোপা দিয়া গোপা দেয় পর দেয় ওই যে মানে যাতে ইঠি না
পাহারা দেয়
পাহারা
তৈরি করে কেন,
ওই লোকের ওই আখ ক্ষেতের ভিতরে মানে একটা 2-3 ঘর আছে, স্বামী স্ত্রী সহকারে থাকে, আর একটা গোপা আছে, ওইটাকে বসে পর দেয়। ওনার আবার ছাগল আমার বোধ হয় খুব সম্ভব ছাগল এই শিয়াল এই কুলিয়া টেনে নিয়ে গেছে, হ্যাঁ, তা উনি ভাবছে চলে নিয়ে গেছে, উনি গাল্লা গালি তুলা তুলি করতেছে, আর ওই যে বাহিরে যে কালো লাইট গুলো আছে না, তো ওই লাইট দেখা যায় ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে, ওনার সাউন্ডটা আমার কানে আসতেছে, হঠাৎ করে ভাবলাম যে আমার তো কোনো মানে সুরা কালনা এগুলো মনে আসতেছে না, তো কি আমার সাউন্ড তোকে দেখি, তা আমি নিজে নিজের সাথে কথা বলতেছি যে কয়টা বাজলো, মানে জোরে উচ্চ স্বরে বলতে কয়টা বাজলো, এখন আমার কথা আমার তো কানে আসার কথা,
হ্যাঁ
আমার কথা কানে আসতেছে, মানে একলা একলা কথা বলতেছে হইতেছে না, আমার কাছাকাছি সেম টাইম একদম মানে ও আমার হাত দিলে পায় শরীরে প্রায় কাছাকাছি, মানে এখন আমার হাত দিলে টাচ করতে পারে, এখন আমার আর কোনো মানে ওই নাই, মানে আমি কি কি করবো না, দৌড় দিব দৌড় দিয়ে কই যাবো, মানে শিক্ষক দিতে পারতেছি না, মানে এরকম মানে কি আমার ভিতরে মানে একটা আশঙ্কা আসছে যে আমি আজকে এতদিন বিশ্বাস করি আজকে বোধ হয় শেষ হয়তো এই পর্যন্ত হায়াত ছিলাম। এরপরে ওই লোকটার যখন শ্রাবণ আসছে আমি ভাবছি দেখি চেষ্টা করি, ডাক দিলে তো শুনবো না, তাই আমি ভাবলাম হাতে তালি দিলে কি শুনবে কি, তারপরে আমি ওই ওইটা ওই জায়গায় কিন্তু হাঁটতেছে, আমি হাতে তালে দিচ্ছি, হাতে তালে দিছে মতন ওই লোক কষ্ট গিয়ে হাতে তালে সাউন্ড পায়, ওই লাইট যে লাইট কিন্তু অনেক মানে সুইচ পাওয়ার অনেক দূরত্ব যায়, ওই লাইটটা এরকম মারতে মারতে আমার প্রায় আমার দিকে চলে এসে, চলে আসার পরে আমি হাত জাগাইছি, হাত জাগায় একটু মানে দৌড়টাই উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে উনি আবার সামনের দিকে আসছে, সামনের দিকে যা আসছে আমি পিছের দিকে ততক্ষণ তাকাইনি, যা হোক দেখা যাক পিছের দিকে তাকাবো না, তাহলে যখন সামনে চলে যাই, চলে যাওয়ার পরে উনি আমার দেখার পরে ওই চিনছে, কারণ আমার আব্বা স্কুল মাস্টার ছিল, তো ওনার ওই ঘটনাটা বলি নাই কি হয়েছে, তো আমি পিছের দিকে তাকাই দেখি যাই একদম ফ্রেশ কোনো কিছু নেই। এরপরে উনি আমার বললো কি যে এই জায়গায় তো অনেক ঘায় ঝামেলা হয়, তো আপনি এই রাস্তায় কোথেকে আসুন, আমি অত কাহিনী দিয়ে আমি বললাম যে একটু লেট হয়ে গেছে এই জন্য আমার মাথা বুঝে যেতে হবে, এই পরিস্থিতি উনি বলো আজকে শুয়ে থাকেন ভোরবেলা চলে যান, না ভোরবেলা আমি যাবো না, এই জায়গায় যাওয়ার ব্যবস্থা কি বলতেছে, একটা তলার যাওয়ার কথা মাদারীপুরে রিক্সা শ্রমিক নেওয়ার জন্য, তো ওটা হয়তো আকাশের অবস্থা একটু পরিষ্কার হলে নিয়ে যাবে, তলারে যখন চলে গেলাম মাদারীপুরে তখন মানে আজান দিয়ে দিচ্ছে অলরেডি, বাসায় চলে গেলাম, খুদে লাগছে প্রচন্ড খুদে, আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে এরপরে 20-25 দিন বা আরো হয়তো মাসখানি হইতে পারে বাসায় আসছি, বাসায় আসার পরে আমার এক্সাম ছিল, আম্মা আমার দিকে হঠাৎ করে চমকাই উঠছে, কি ব্যাপার তুই শুকাই ঠকে গেছিস একদম কালো হয়ে গেছে, আম্মা আবার হাত ওই যে নষ্ট করে না মানুষ ওই ধরনের কিছু একটা হয়েছে। তা আমি হঠাৎ করে ভাবলাম কি আমার শরীরে জ্বর 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 কবে থেকে হঠাৎ করে আমার মনে করলো যে ওই রাত্র থেকে কিন্তু আমার জ্বর আসতেছে। এই আম্মা কল কি আমারে নিয়ে ফরিদপুর নিয়ে গেলো। ফরিদপুরে এক নতুন ফকির হয়েছে বাণিজ্যে, উনি মাস্টার জ্যোত দায়ক, উনি ফকির হওয়ার ওনারে খবর দিল আমার নানা বাড়িতে চলে আসলো। তা উনি আমি আবার ওনারে ফকিরও বিশ্বাস করতাম না, তা আমি বললাম যে কি হয়েছিল যদি ওনারে ওনার আমি বলবো না দেখি কি কয়। তারপরে উনি টোটালি ডিটেলস বলতে থাকলো যে যাক তুমি হায়াত কর্মী বাইচে গেছো যেরকম তোমার
সমস্ত ঘটনা বলেছে আপনি না বলা সত্ত্বেও সে নিজে
সে টোটালি বলছে। বলার পরে আমি খাবার দাবার করতে পারি না, ঘুম হয় না, জ্বর জ্বর। উনি আমার একটু ঝাড়লো, ঝাড়িয়া জোর একটা কিল না থাবুর জানি দিল পিঠে, একদম আমার বেকা করে ফেলাইলো। এরপর ঝাড়ার পরে ঠিকই উনি আমার দাড়িটা দেওয়ার পরে শরীর একদম রিল্যাক্স মানে ঠান্ডা হয়ে গেল, মানে পাতলা হয়ে গেল। এরপর গোসল করেন, গোসল করার পর খাওয়া দাওয়া দিল। উনি আগেই খাওয়া দাওয়া রেডি করে রাখছেন, ওর এরপরে ক্ষুধা লাগবে প্রচন্ড। তারপরে ঠিকই আমি প্রায় অনেক কিছু যে খাবার টাবার রেডি রাখছিল ওগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আর কি সুস্থ আর কি
সুস্থ। এরপর থেকে আর কোনো
না, এরপর থেকে আর ওই আমার শারীরিক সমস্যা যেগুলো ছিল ওগুলো
বা কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়েন নাই?
না, ওই যা এরপরে পড়ছি একটা, সেটা হলো এই ঢাকার থেকে আমি যাইতেছি, এই বছর দুই আগের কথা, মাদারীপুরে যাইতেছি মোটর সাইকেলে, যাইতেছি আমার প্রায় রাত হয়ে গেছে। তো ফেরিতে পার হয়েছি, তো ফেরিতে পার হওয়ার পরে হালকা হালকা বৃষ্টি ফেরিতে বেশ শুরু হয়েছে, ওপার গেছি পর্যন্ত প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তা বৃষ্টি শুরু হওয়ার পর আপনারা দেখেন ফেরিতে যদি আপনার ফেরি ঘাটে লাগে, লাগতে লাগতেও কিন্তু মোটামুটি অনেক সময় লাগে, আমি করছি কি ওই মোটর সাইকেলটা চলে গেছে। তো আপনার ইস্যুটার বলা পাঁচ চর তো ভিতরে চর্দা আমার কথা কোনো দিন চলে যাবো। তো আমি যখন পাঁচ চর্দা ঢুকছি, ঢোকার পরে মোটর সাইকেল প্রচন্ড বৃষ্টি, এরকম বৃষ্টিতে মোটর সাইকেল অফ হয়ে যায়, ক্লাকে ময়লা পানি, এরকম একটা মানে অস্বাভাবিক বৃষ্টি। কিন্তু আমার সাথে সব একদম খুব মানে পা চুল সব ঢাকা ছিল, মানে গ্লোভস পরা ছিল, হেলমেট পরা ছিল, এরপর আপনার সবকিছু মানে ঢাকা ছিল। তা এরপরে দেখি কি একটা মহিলা নিচের দিকে মাথা দিল, বৃষ্টি প্রচন্ড বৃষ্টি।
তখন সময়টা যেরকম
একটা বিশ একটা সোয়া একটা এরকম। তো আমি ভাবলাম এই বৃষ্টির ভিতরে এই মহিলাই জায়গায় মানে পাঁচের বৃষ্টিটা এখন একটা কালভার্টের মতো আছে, কালভার্টটা পার হওয়ার পরে আমি আবার বললাম যে দু দরকার নেই, এই কার আবার কোনো বোধ করতে কোন ঝামেলা করবো দরকার নেই। তা আমি করছি মোটর সাইকেল ট্রেনে চলে আসছি, ওনার দিকে আর ব্রেকই করে দিই, ব্রেক না করতে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে ও এরপর আমি পাঁচরে ঢুকতে কিন্তু আমি পুলিশের পেকার দিকে আসছি, ওই জায়গায় দাঁড়ানো আছে বৃষ্টির কারণে ভিতরে মোচা হয়ে বসে। তা আমি করছি কি আবার সামনের দিকে আমি গাড়ি বন্ধ করি, সামনের দিকে চলে আসতেছি। তো চলে আসার পরে এখন পরে একটা দেখি আরেকটা মহিলা, মহিলাটা পায়ে কোনো স্যান্ডেল না, হ্যাঁ স্যান্ডেল নাই, এরপরে আমার ইশারা করতেছে যেহেতু মেন রোডে আমি থামাতে, হ্যাঁ সামনে থেকে আমার, তো আমার থামাই দিছে অলরেডি, থামাই দেওয়ার পরে ওই দিকে চাওয়া, ওই যে ওই রকম একটা খানি ওই দিকে সামনের দিকে চাওয়া, সে আমার দিকে ফেস করতেছে না যে হেল্প মাঙবে আমার দিকে তাকাবে, কিন্তু ওইটা করতেছে না। পরে দেখি উনি আমার দিকে মুভ করতেছে না। তো উনি বলতেছে আবার খুব রিকোয়েস্ট করে বৃষ্টি কিন্তু প্রচন্ড, আমার কথা মোটর সাইকেল যদি বন্ধ হয়ে যাবে আবার স্টার্ট করতে আবার খবর আছে। তো এরপরে আমি বললাম কি কোথা থেকে আপনি আসছেন, বললো কি ঢাকা থেকে আসছেন। ঢাকার থেকে আসছেন আমার একটা যদি ঢাকা থেকে আইসা থাকে তো যেই ফেরিতে আসছি এর আগে পরে ফেরি আসলে উনারে পথে পাওয়ার কথা না, দুই নম্বর কথা হলো যে যদি ওই আমাদের সেম ফেরিতে আসে তাহলে উনার এখানে পৌঁছানোর
কথা না,
কারণ ওই গাড়ি যদি আপনার নাইমে থাকে তাহলে আমি ওই গাড়ি নামতে নামতে আমি এতদূর চলে আসছি, হ্যাঁ তাহলে উনার এখানে আসার কথা না। আর যদি উনি থাকে তাহলে উনি বাসের ভিতরে থাকবে। তা উনি আর বললাম যে এই রাস্তায়, তো এই রাস্তায় উনি মানে কোনো মতে আমি টাইমিং মিলাইতে পারতেছি যে উনি এই জায়গায় কিভাবে থাকে ঢাকার থেকে আসবে। হ্যাঁ আর একটা একটাও লোকজন, আমি বললাম একটা মহিলা মানে ঢাকার থেকে আসতেন, তো কিভাবে আপনার সাথে একটা লোক নিয়ে আসতেন, আপনার সাথে একটা বাচ্চা নিয়ে আসতেন, আপনাদের কাউরে নিয়ে আসেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কিভাবে আসলেন, আমি তো জাস্ট আপনার কাছে কথায় সন্দেহ মনে হইতেছে। আমার খুব মানে বলতেছে আমার নিয়েই যান, নিয়েই যান ভাই, আমি অনেক বিপদ আছে, নিয়ে যান, কান্নাকাটি করতেছি। তো হঠাৎ করে আমার চিন্তা করলাম নিয়েছে মহিলা মারা যেহেতু, এই কথায় কথায় উনি আমার দিকে এক নজর তাকাইছে। তাকানোর পরে দেখি কি ওনার সোলা কপালে, যেমন এই যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলে কেমন হলে যে এই জায়গায় সোলা, আবার একটা জিনিস যেহেতু আমি মোটর সাইকেল চালাই, মোটর সাইকেল চালায় যে কোনো এক সাইড পড়তে পারে, ডাইন সাইড বা বাম সাইড, তো বাম সাইডে বলে বাম সাইডেই ছুলবে, ডাইন সাইডে ছুললে ডাইন সাইডে ছুলবে, চতুর্দিকে ছুলতে পারে না। আমি বলে আপনার কি হয়েছে, বলতে আমি অ্যাক্সিডেন্ট করছি, কি অ্যাক্সিডেন্ট করছেন, তো আমি কই দেখে চেষ্টা, আপনি স্টাডিয়ে বলে তো নাকি ছোলার কথা না বা কপালে এক ছুললে
এরকম হওয়ার কথা,
হ্যাঁ বিভিন্ন জায়গায় হওয়ার কথা না, আমি কিন্তু আপনার তো পুরো জায়গায় ফেজে আপনার স্পট আছে। তুমি বললো যে না আমি একসিনে গেছি, ভাই আমার নিয়ে যান, মানে ওই কথা প্রসঙ্গে যাচ্ছেন, উনি আমার বলতে থাকলে নিয়ে যান নিয়ে যান,
মানে মোটরসাইকেলে ওঠাটা উঠতে,
হ্যাঁ হ্যাঁ উনি চাইতেছে আমার মোটরসাইকেল উঠতে। তা আমি ভাবলাম যে না ওনার, আমি একটা ভিতরে ভিতরে মানে একটা শিওর হয়ে গেলাম যে না ওনারাই আমার কিছুতেই নেওয়া যাবে না, যদি উনি বাস্তবে মানুষ হয়ে থাকে তা হয়তো উপকার হবে, যদি উনি মানুষ না হয় আর মানুষের লোকেশন এই জায়গায় এই টাইমিং এর সাথে মেলে না তাহলে উনি আমার পিছে বয়ে, উনি তো আর মরবে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমি মারাদম শুনব কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আমি এই চিন্তা করি আমি কি না আমি আপনার নেবো না, আমি এটা ভিতরে ভিতরে চিন্তা করি আমি কি না আপনার নেবো না, না ভাই আমার নিয়ে যান। আমি বলে না আমি নিতে পারবো না, উনি কিন্তু আমার ছাড়তেছে না। হ্যাঁ তা আমি বললাম কি আপনি ছাড়বেন? ওই যে পুলিশের পিক আপ আসতেছে, আবার দেখি কি মনে হয় যে ওই পিক আপটা আসতেছে, কিন্তু আসতেছে অনেক, আমি পিছে ফলো করছি কিন্তু দেখি ওইটা আসতেছে না, দূরে থেকে লাইট দিয়ে দেখা যায়। আমি বললাম এক কাম করেন, আমি তো বেশি দূর যাবো না, এই কাছে আমার বাড়ি। হ্যাঁ আমি একটু মিথ্যা বললাম যে কাছে আমার বাড়ি। উনি বললো না ভাই আপনি যাবেন ওইদিকে আমার একটু নিয়ে যান। তাই বলো, আমি বললাম যে কোথায়? বলো যে আমার স্বামী এই জায়গায় আছে সামনে, এই মানে বলো যে ওই জায়গায় আইসা রয়েছে। আমি বললাম আমি কাম করেন, পুলিশ পিক আপে আপনি হাত থামে দেয়, পুলিশ পিক আপ থেমে দেবে, ওই পুলিশ পিক আপ চলে আসে আসতেছে প্রায় কোন দিকে, আমি কি এই তো ওই যে সামনে আসতেছে আসতেছে, আমি গাড়িটা আমরা চলে আসছি। তাহলে এসে যখন আপনার ফেরিঘাটে চলে আসছে, ওই আমাদের আবার একটা ফেরি মাদারপুর ঢুকতে একটা ফেরিঘাট ছোট, তো উনি ওই দোকানদারটা বলো যে ভাই আপনি তো রাত বিরাতে মাঝে মধ্যে, আমি আবদন করতাম আসে সকাল আসতাম রাতে যাইতাম, বলো যে এই ঘটনা এনে কিন্তু অনেক সময় দুর্ঘটনা হবে, রাত্রে চলাচল করে না অনেক সময় ঝামেলা পড়তে পারে।
রাতের বেলা হাইওয়েতে আমরা চলার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আছে, তো শেষ পর্যন্ত আপনার সৌভাগ্য যে আপনি,
হ্যাঁ এটা মানে
বড়
আল্লাহর রহমতে আমার, আমি তবে সতর্ক ছিলাম যে সামনে আবার অ্যাটাক করে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আর
হয়নি। তো মিজান ভাই আপনার মানে আসলে দুইটা ঘটনাই যেটা শুনলাম মানে খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো, এবং অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এত দূরে এসে আপনি এই ঘটনাগুলো বলছেন।
আপনাদেরকেও ধন্যবাদ, কারণ কি আমি অনেকদিন যাবত চিন্তা করছিলাম এই জিনিসগুলো শেয়ার করার মতো।
মিজান ভাইয়ের ঘটনা তো আমরা শুনলাম, তো আমার শেষের যে ঘটনাটা বলছে এটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে আমার কাছে ছোট হলেও আমি বেশি ভয় পাই,
আতঙ্ক একটা থাকে,
আতঙ্ক কাজ করছে রাইট। আর যে জায়গার মধ্যে আছে আতঙ্ক এমনি কাজ
কাজ,
কোথাও একটু নড়াচড়া হইলেই আতঙ্ক কাজ করে
সেটাই।
তো সুমন চল আমরা আবার এখন আরেকজনের কাছে চলে যাই গল্প শুনতে।
শাহিন ভাই আপনার আপনার সম্বন্ধে আমরা সবাই কিছু জানতে চাই।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম, আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর গোদাসপুর থানায় আমি থাকি। তো দেখ আমার বাড়ির পাশে কিছু ঘটনা আছে,
এটা গুরুদাসপুরে।
গুরুদাসপুরে
এখন আপনি কোথায় থাকছেন?
এখন আমি আছি গাজীপুর।
গাজীপুর আচ্ছা, তাহলে এটা কত বছর আগের ঘটনা?
যে এটা 88 পর পরে, তখন আমরা ছোট আর কি। তো ওইখানে মানে ওই বিটাটা খালি ছিল, বাড়ি ঘর ছিল না, এখানে আবাদ হতো শুকনো আবাদ উদা জায়গা। তো এক পর্যায়ে আমরা আমাদের যে মেন রোডের বাড়িটা এখানে মানে ফ্যামিলি বেশি হওয়াতে আমরা ওখানে একটা বাড়ি করি।
আচ্ছা,
তো যখন বাড়ি করতে যাই তখন আমাকে আমার নানু বলছিল যে তুই ওখানে বাড়ি করবি, তো এখানে এরকম একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে আমার আম্মার বুড়ামা, মানে অর্থাৎ হলো আমাদের সম্পর্কে একটা বুড়ামা একটা শব্দ আসে, যেমন আমার নানার বাপ তার আমরা বুড়ামা বলতে বুড়া বলতে পারি। তো এই ধরনের একটা সম্পর্কে আমার আম্মার বুড়ামা হয়, আমার কোনো ক্ষতি করবে না। তো বাড়িটা করার পরে আমরা ভালোই চলতেছিলাম, বেশ আমি তো ছোট কিন্তু বুঝি। হঠাৎ মানে দেখা যাচ্ছে যে মাসে একদিন দুই দিন একটা কান্নার আওয়াজ পায়, এটা মাথায় নেয় না, মানে এটা আম্মা কোনো গায়ে লাগে না। এটা রাত্রে রাত্রে 12টার পরে। তো যাই হোক, পরে এক সময় আম্মা যখন, তখন আমরা হলো দুই ভাই এক বোন, তারপরে আম্মা আবার মানে প্রেগনেন্ট হয়, যাই হোক আম্মার পেটে বাচ্চা আসে। তো আমরা আমাদের একটা বড় বারান্দা ছিল, তো বারান্দাতে আম্মা সাধারণত রেস্টে থাকতো, যতদিন রেস্ট করতে করতে অলরেডি ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে উনি ওই বুড়া আম্মাকে স্বপ্নে দেখে।
কোন সময়টাতে এটা?
এটা দুপুরের আগ দিয়ে, অর্থাৎ দুপুরের আজান হবে এর আগ দিয়ে। তো স্বপ্ন দেখে যে তুই তোর বাচ্চা দুইটা আমাকে দিয়ে দে, তোর দুইটা বাচ্চা হবে, দুইটা বাচ্চা আমাকে দিয়ে দে, দুইটা মেয়ে হবে। আম্মা স্বপ্ন সাথে তর্কতর্কি করছে বুড়া আম্মার সাথে, কেন দিব। তো এরকম করার পরে যাক আম্মা এই কথাটা সবাইকেই বলছে যে মা আমি তো এরকম আমার নানার সাথে এটা নিয়ে ইয়ে করতে। তো যাই এক পর্যায়ে যখন এরপরে আর ডিস্টার্ব করেনি, তারপরে যখন মানে দুইটা বোন আমার হয়, হওয়ার আধা ঘন্টার থেকে পনেরো ঘন্টার মধ্যে মারা যায় মারা যায়। তবে মানে আমরা যেটা বলছি যে এটা বেশ মানে মারা যাওয়ার মতো কিছু ছিল না,
কান্না করে তো ওরা যখন এই কান্নাটা শুনে তখন সবাই এক জায়গায় বসে থাকে কিংবা দোয়া টোয়া এগুলি পরে তো এখন এই জিনিসটা আমাদের ওখানে আছে।
এটা কি নির্দিষ্ট সময়ে পাওয়া যায় নাকি সারা রাত ধরে এই কান্নার?
না, এটা মনে করেন যে আপনার কান্নার আওয়াজ শুনলো আধা ঘন্টা ধরে শুনলো কিংবা বিশ মিনিট শুনলো এইভাবে। আর একটা জিনিস হয়েছিল ওইখানে, একদিন সবাই আমাদের বাসায় এসে আমাদের ডাকাডাই করতেছে, তখন রাত্রে একটা দেড়টা বাজবে, এই তোদের বাড়িতে কি হয়েছে কি হয়েছে
এত রাতের বেলা?
হ্যাঁ, কি হয়েছে? কই না তো কিছু হয়নি, আমরা ঘুমাচ্ছি। তারপরে বলো তোদের বাড়ি দেখলাম পুরো আলোতে একদম মানে সাদা হয়ে গেছে, এমনকি অবস্থান সহ সাদা হয়ে গেছে। মানে অর্থাৎ মানে বোঝাচ্ছে যে আমাদের বাড়িটা এমন সাদা হয়ে গেছিল রাত্রেবেলা, দুই এক কিলো দূরের থেকে আমাদের বাড়িটা ব্যস্ত দেখা যাচ্ছিল, এরকম একটা ব্যাপার ওইখানে ঘটে।
আচ্ছা তো শাহিন ভাই, আমি ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার নৌকায় কোনো একটা ঘটনা আছে, যে নৌকাতে আপনি অনেক ছোট থাকতে কোনো এক ভাবে ভয় পেয়েছিলেন, সেই ঘটনাটা কি আমরা একটু ছোট করে জানতে পারি?
জি, আমার এলাকায় একটা বিয়ে হয়েছিল। এটাতে আমাদের অঞ্চলে সাধারণত বিয়ে দিলে বিয়ের পরের দিন আবার ফিরনি আনতে যায়, ফিরনি বলতে একটা শব্দ আছে। তো আমরা ফিরনি আনতে গেছিলাম, এটা হলো নদী পথে নৌকার রাস্তা।
আচ্ছা,
তো ফিরনি আনার যে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তো আসার পথে ওই নদীর তীরে একটা শ্মশান আছে, নদীটা অনেক বড়।
আচ্ছা,
ওইখানে যে কিছু একটা আছে এটা মাঝিরা জানতো, এই শ্মশানে কিছু একটা আছে, কিন্তু যাওয়ার সময় মাঝি তেমন কিছু বলেনি। আসার সময় মাঝি মুরব্বীরা যারা আছে তাদেরকে বলতেছে যে ভাই এখানে তো এরকম কিছু সমস্যা হয়। তো কি সমস্যা হয় বলতেছে, এখানে কিন্তু নৌকাটা আটকে রাখে, তো আপনারা একটু যতটুকু পারেন আল্লাহর নাম তাম নেন। তো মুরব্বীরা এটা মানে একটু ভীতির সংগত করি আল্লাহর নাম যে যেভাবে পারে নিচ্ছে। দেখা গেল ওই শ্মশানে যখন আমরা কাছাকাছি চলে আসছি মারাবাড়ির অবস্থাতে, তখন অলরেডি আমাদের নৌকাটা আটকে গেছে।
ঠিক আছে, মানে কি মানে কোন জায়গাটা আটকে?
হ্যাঁ,
কোন চরের মধ্যে?
না, চরে না,
তীরের কতখানি কাছে ছিলেন আপনারা?
আমরা তীরেও ছিলাম না, আমরা তীরে থাকা সম্ভবই না। তার কারণ হলো যে নদীটা অনেক ওসার ছিল, মোটামুটি মিডিল পয়েন্টে ছিলাম, তার কারণ আর শ্মশান ওদিক তো যাবোই না, শ্মশান ওদিক মাঝেই নৌকা নিবে না,
তার মানে মাঝ নদীতেই,
মাঝ নদীতেই নৌকার কোন দিকে যাচ্ছে না। কারণ আমরা যারা ছোট ছিলাম আমরা কান্নাকাটি করতেছি, দেন মুরব্বীরাও যে যতটুকু জানে সব নিয়ে বলতেছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না, কিছু পড়ছে কিছু হচ্ছে। চিল্লা চিল্লিতে এলাকার লোকজন কিছু মানে নৌকা নিয়ে ছোটখাটো নৌকা নিয়ে আসে, আসার পর ওরা তো বুঝতে পারছে ব্যাপারটা যে আসলে কি। কারণ ওরা আইসেই বলতেছে যে ভাই আসলে এখানে তো এরকম হয়, তো আপনারাও তো এই জালে আটকে পড়ছেন, কি করবেন? মুরব্বী বলছে কি করা যায়, বলতেছে এখানে সরল একটা উপায় আছে যে এখানে কিছু লবণ দিতে হবে পানিতে।
আচ্ছা,
নদীতে লবণ দিলে তাহলে আপনি নৌকা ছাড়বে, নাহলে একদম ভোর পর্যন্ত আপনার আটকে রাখবে। ওদের নৌকাতে করে আমাদের কিছু মুরব্বী ওই রাত্রেবেলা কিছু লবণ আনে, আনার পরে লবণটা দেওয়ার পরপরই আমাদের নৌকা।
লবণটা কিভাবে কোথায় দেন?
হ্যাঁ, লবণটা একদম যেখানে নদীতে যেখানে আমাদের নৌকাটা আটকাইছে ঠিক ওইখানে প্যাকেটটা খুলে লবণটা দিয়ে দিল, নৌকাটা ছেড়ে দিল, অলরেডি ছেড়ে দিল। আসলে এটা আমি মুরব্বীদের কাছে শুনছি, কিন্তু বাস্তবে এই জিনিসটা আমি মানে নিজেদের দেখবো আমি এটা কল্পনা করতে পারিনি যে এরকম কিছু আসলেই থাকে, তো আমি নিজেই এটা সাক্ষী হয়ে গেছি।
চিন্তা করে দেখ কিরকম অদ্ভুত ব্যাপারটা, মানে লবণ ঢালছে পানিতে আর নৌকাটা চলা শুরু হয়ে গেছে।
মানে এটা আসলে আমিও ভাবতে পারি না যে এই ধরনের কিছু থাকতে পারে।
ভেবেছিলাম কি জানিস, যে অনেক সময় নদীতে ডুবো চর জাগে না,
হ্যাঁ হ্যাঁ,
অনেক সময় যে আমাদের ফেরি আটকে যায় আমরা পদ্মাতে দেখি এমন ডুবো চর থাকে, অনেক সময় নৌকাগুলো ওখানে আটকে যায়, তো দেখা গেছে ওখানে আটকে গেলেও মানে নড়াচড়া করতে পারে না। আমি ভেবেছিলাম যে এরকম একটা হতে পারে, কারণ লজিক খুললে তো কত কিছুই আমরা লজিক হয়তো বা খুঁজে পাবো।
আসলে এটা লজিক খুঁজবেন, আমরাও আমি কিন্তু এই জিনিসটা এখন এই একাদশ শতাব্দীতে এসে আমি এই জিনিসটা আমিও বিশ্বাস করতে চাই না, এটা বিশ্বাস করার মতো হয় না,
এবং এটা অবিশ্বাস্য,
আসলে অবিশ্বাস্য, কিন্তু আমি নিজে সাক্ষী এটার। আমি
তো সেখানে আর কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই?
না, কোনো প্রবলেম হয়নি, তবে ওনারা বলছে আমরা লবণটা না দিতাম নাকি আমাদের ফজরের আদান পর্যন্ত আটকে রাখতো ওখানে, এই ধরনের একটা ব্যাপার।
এই যে দেখ এইটাও একটা পয়েন্ট আছে, কিন্তু যদি ওই ধরনের কিছু হতো আবার ফজরের আজানের পরে ছাড়বে তার মানে এখানে আরো একটা বিষয় আছে। আপনার কি জেনেছেন কখনো এটা লবণ দিলেই কেন?
আসলে ওই এলাকাটা তো আমাদের এলাকা না, ওটা আরেক এলাকা, আমাদের এলাকা থেকে ওইখানে
আপনাদের জানা হয়নি?
না জানা হয়নি।
আর কিছু কি ঘটেছে আপনার লাইফে?
আমার লাইফে ঠিক ঘটেনি, কিন্তু আমার মামার লাইফে ঘটছে।
কি ঘটেছিল?
আমার মামা এক ঈদে তার শ্বশুর বাড়ি গেছিল, তার শ্বশুর বাড়ি গেছিল এই কারণে যে তার শ্বশুর শাশুড়ি আরেকজনের বাসায়।
কত সালে এবং কোথায় এটা যদি একটু বলতে পারেন?
ও এটা হলো আমাদের বাড়িতে নাটোর গোদাসপুর থানায় নাজিরপুর, এটা আনুমানিক আপনার 2002-3 এই টাইমের ঘটনা। মামা যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর আগে দাওয়াত খেতে গেছিল, তো এই উপলক্ষে তাহলে ওই মামাকে বলছিল যে তাহলে ওইটা এলাকার একটু চোরের একটু ইয়ে আছে, প্রভাব আছে। তো সাধারণত ওদিন মামার শ্বশুর শাশুড়ি বাড়ি ফেরার কথা না, এই জন্যই মামাকে বলছিল যে তুমি একটু আসে আমার বাড়িটাতে থাকলে ভালো হয়। তো মামা এই জন্য যায়, তখন হঠাৎ করে এই রাত্রেবেলা মামার সম্বন্ধী সে চলে আসে। তো চলে আসার পরে মামা সম্বন্ধীরে বললো যে তাহলে আপনি যখন আসছেন তাহলে আমি চলে যাবো। তখন বলতেছে যে আপনি এত রাত্রে চলে যাবেন, থাকেন সকালেই চলে যাবেন। বলছে না আমি চলে যাবো। তার আগে বলে রাখি আমার এই মামাটার এতই সাহস, সে কিন্তু সাপ ধরে ধরে তার সাপের দাঁত ভাঙে, এমনকি জাত সাপের দাঁত সহ দেখেছে আমাকে। তার শরীরে শক্তি আছে প্রচুর। মামা যখন সম্বন্ধীর এই কথা বলে চলে আসতেছে, তো আমাদের ওইখানে আসতে দুইটা রোড পড়ে। তো একটা রোড যেটা বড় রোডটা সদর রোড, এদিক দিয়ে আমাদের বাসা আসতে 1-1.5 ঘন্টা লাগে। সদর রোড আছে একটা, এখান থেকে আসতে 20-25 মিনিট সময় লাগে। তো মামা সাধারণত ওই রোডটাই ধরছে, মানে শর্টকাট রোডটা। তো এই রোডটা আবার পড়ছে শ্মশানের নিচ দিকে, শ্মশানের নিচ দিয়ে রক্ত পড়ছে। তো মামা যখন বাড়ি থেকে বেড়ে ওই রোডে উঠছে, মানে ওই শ্মশানের নিচ দিয়ে যাবে,
আচ্ছা উনি ডিসাইড করছে শর্টকাট দিয়ে যাবে,
শর্টকাট দিয়ে যাবে।
আচ্ছা,
কারণ উনি দেখে যে হঠাৎ করে ওনার মানে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, গুমরানো একটা আওয়াজ, এমন একটা আওয়াজ যেটা মানে মানুষের গলা টিকে ধরলে যেমন লাগে, মানে মরার সময় যে আওয়াজটা করে এরকম একটা আওয়াজ। তখন মামা একটু দাঁড়ালো, দাঁড়ানোর পরে ব্যাপারটা বুঝলো আসলে কি এরকম আওয়াজ হচ্ছে কেন এত রাত্রে। মামা আবার বাসায় চলে গেছে, যে একটা মোটামুটি হাত দেড়েক একটা রড পেয়েছে, রডটা নিয়ে মামা আবার ওই রোডেই রওনা। মামা কতলে আমি এদিক দিয়ে যাবো,
এদিক দিয়ে যাবো।
হ্যাঁ, সে আবার যখন আসতো আমি আওয়াজটাই পাচ্ছে সে। তো যত শ্মশানের কাছে আসতেছে আওয়াজটা ততই বাড়তে 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 এক সময় দেখা গেল মামা যখন শ্মশানটা ক্রস করছে, তখন দেখা যায় মামার সামনে দিয়ে একটা মানুষের মতো দৌড়ায় নদীতে পড়ে গেল, লাভ দিল। তো মামা এটা তখন বুঝতে পারলো যে আসলে তো আমার কিছু একটা
প্রবলেমটা কিছু তার পিছনে
লাগে। তো সে বলছে আমি রোডে ছাড়বো, আমি দিয়ে যাবো। আচ্ছা, শ্মশানটা যখন পার হয়ে শ্মশান থেকে উঠেই আমাদের একটা বাজার আছে, অনেক বড় একটা বাজার, বিশাল বড় বাজারের মাঝখান দিয়ে একটা রোড গেছে, এটা আপনার 1-1.5 হাত হবে পাশ। এই বাজারটা লাম্বায় মনে করেন আমি স্বাভাবিকভাবে যে হেঁটে যান 5 মিনিট লাগবে, এত বড় বাজার। আর ওই বাজারে আরো কিছু ঘটনা আছে, সেটা হলো যে ওই বাজারে কিন্তু প্রায় বাস রাস্তায় পড়ে থাকতো, কিন্তু এটা ওই বাজার সম্বন্ধে এলাকার লোকের সবার আইডিয়া আছে, এই জন্য ওইগুলি সেফ হয়ে চলতো। এমনকি
এরকম ওই বাজারটার কি কোনো স্পেশাল?
হ্যাঁ, স্পেশাল ঘটনা বলতে বলছি যে ওই বাজারে মনে করেন যে আপনার বিষ খাওয়া, গলার দড়ি দেওয়া, তারপরে
অপমৃত্যু যেগুলো,
হ্যাঁ, তারপরে মনে করেন যে সাপোজ কারো অবৈধ সন্তান নষ্ট করছে ওইখানে ফেলে দিয়ে,
আচ্ছা
এরকম একটা ব্যাপার ওই বাজারের মধ্যে। জায়গাটা অভিশাপ একটা
জায়গা।
তো মনে করেন যে ওই বাজারে একটা কথা আমি আপনাকে বলি নেই, সেটা হলো যে ওই বাজারে যেমন বলছি যে বাস পড়ে থাকে, এমনকি ওই বাসের উপরে মানুষ মারা গেছে, একটা ছোট বাচ্চা মারাও গেছে ওই বাজারে। তাহলে বাসটা পড়ে আসে আপনি দেখবেন, পড়ে আসে আপনি যখন বাসটা পার হয়ে যেতে যাবেন তখনই বাসটা উপরে উঠায় নেবে, এই ধরনের ব্যাপার ওইখানে ঘটছে। আর ওইখানে একটা জিনিস আছে, যখন এলাকার মহিলারা কিন্তু পাতা, বাঁশের পাতা দিয়ে রান্না
রান্না করে,
হ্যাঁ
পাতা দিয়ে,
তো সেই ক্ষেত্রে ওইটা যেহেতু অনেক বড় বাজার, এটার বাঁশের একটা পাতার একটা ইয়ে আছে,
পাতা কুড়াতে যায়।
হ্যাঁ হ্যাঁ, তো এলাকার মহিলারা যখন পাতা কুড়াতে যায় তখন একজন কোনো সময় যায় না, মনে করেন একটা গ্রুপ নিয়ে যায়, এমনকি টাইম বাইন্ডে যায়, মনে করেন যে আপনার 12টার মধ্যে রিটার্ন করতে হবে, সন্ধ্যার পরে কথাই নেই। এমনকি সন্ধ্যার পরে শুধু মহিলা কেন, পুরুষ, এই যে এত বছর পরেও এখনো সন্ধ্যার পরে ওদিক দিয়ে ওই গ্রামের লোকজন যাতায়াত করে না,
তারা এটা এখনো মেনটেন করে,
এখনো মেনটেন করে। এমনকি ওই গ্রামের লোকজন ওদিক দিয়ে গেলে 10-5 মিনিট লাগবে, আর ঘুরে গেলে আধা ঘন্টা লাগবে,
তারা আধা ঘন্টার পথ নিচ্ছে,
আধা ঘন্টার পথ নিচ্ছে, কিন্তু ওদিকটা সন্ধ্যার পরে যাচ্ছে। আর যে বাচ্চার বিষয়টা বলছি, এটা আমি নিজেই মনে করেন ওই সময় ঢাকাতেই গেছিলাম বেড়াইতে, তো যাওয়ার পরে হঠাৎ করে শুনলাম যে একটা বাচ্চা ফেলে দিয়ে গেছে, দেখলাম
মানে
কারণ ওই যে ওই ধরনের বাচ্চা
ভূমিষ্ঠ হয়,
হ্যাঁ হ্যাঁ একদম সদ্য ভূমিষ্ঠ, ওই সময়
তো জানলাম যে জিনিসটা নদীর ওপার থেকে করে দিয়ে গেছে, ওপার থেকে ফেলে দিয়ে গেছে। তারপরেই একটা প্রভাব উঠে, একটা কথা উঠে যে বাচ্চা সন্ধ্যার পরে কান্নাকাটি করে। আর এরপরে তো এখানে আর লোকই যায় না। তো যাই হোক, পরে মামা ওই বাচ্চা দিয়ে আসতেছিল, হঠাৎ করে দেখে যে তার চারপাশ দিয়ে মনে হচ্ছে যে তার পাঁচ ঝাড় ওই জঙ্গল ভাঙে ছুড়ে তার কাছে কেউ আসতেছে, আসার চেষ্টা করতেছে। তখন মামা তো ব্যাপারটা বুঝতে পারছে যে আমার তো কিছু লাগছে। তখন মামা দাঁড়াইছে, লুঙ্গি পরা ছিল, লুঙ্গি কাঁচা মারছে, কাঁচা মারে রডটা শক্ত করে ধরে মামা একটা মানে বীরের মতো একটা কথা বলছে যে তুই যদি কিছু হয়ে থাকিস, যদি মনে কর যে তুই আমার সাথে পারবি তাহলে আমার সামনে আয়, আর যদি আমার সামনে না আসিস আমি যে ধাপ ফেলবো আমি একটা শব্দ যাতে শুনতে না পাই, এই ধরনের একটা কথা বলছে মামা। বলে সে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সে পা ধাপ ফেলছে। ধাপ ফেলার পরে তার ওই সময় আর কোনো সমস্যা হয় নাই, ও পুরো রাস্তাটাই পার হয়ে আসছে। কিন্তু বাসে আসার পরে সে ওই দিন আর রাত্রে ঘুমাইতে পারে না, তার মনে করেন যে আপনার ওই দরজা ধরে ধাক্কা দেয়, তারপরে রুমের ওয়ালে ধাক্কা দেয়, টিনের চালে ইট মারে, এই ধরনের কারবার শুরু হয়ে গেছে। ওই দিন রাতে ঘুমাইতে পারেনি, তারপরে তার আম্মার সাথে শেয়ার করে জিনিসটা, শেয়ার করে একটা কবিরাজ ধরে ধরে একটা কবিরাজ দিয়ে একটা তাবিজ দিয়ে মোটামুটি ঠিক আছে। তো মামা বলছে যে একদিন সে মাছ মারতে গেছে, যাওয়ার পরে রাত্রে
ওই ঘটনার পরে আর ওই দিন রাতে আর তেমন কিছু
ওই দিন রাতে আর তেমন কিছু হয়নি। তারপরে ওই ঘটনা থেকে এই জিনিসটা শুরু। তো সে মাছ মারতে গেছে, যাওয়ার পরে তার সাথে আরো দুই তিনজন গেছে, যাওয়ার পরে সে দেখতেছে তাকে কে যেন ধাক্কা সামনে নিতেছে, শুধু ওদের থেকে আলাদা করে রাখার চেষ্টা করতেছে। তার আগে একটা কথা বলি, সে প্রথমে মাছ যেখানে মারতে গেছে আমাদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার রাস্তা, তো ওইখানে একদম বিল, দুটো বিল, বর্ষাকাল, শুধু পানি দেখা যাচ্ছে। তো দেখে যে পানির উপর দিয়ে কোনো একটা সাদা জিনিস ওর কাছে আগে আসতেছে, কারণ ওই জিনিসটা ফলো করে কাউরে বুঝতে না দিয়ে ও সবাই নিয়ে বলছে এখানে মাছ মারবো না, চলো অন্যদিকে যাই।
আপনার মামা
মামা তারপরে বুঝতে দিচ্ছে না ব্যাপারটা, না বুঝতে দিয়ে তখন মামা ওদেরকে নিয়ে উঠে চলে আসতেছে ওইখান থেকে। আসার পরে আরেকটা জায়গা মোটামুটি বিলের মতোই, তো ওইখানে ওরে শুধু ধাক্কাচ্ছে মামা, ধাক্কা ওদেরকে আলাদা করতেছে।
কে ধাক্কা,
কে ধাক্কাচ্ছে এটা মামা দেখতেছে না, শুধু ধাক্কা দিচ্ছে, মানে হাঁটতেছে ধাক্কা দিয়ে সামনে
দিচ্ছে সব লোকজনের মাঝে,
সব লোকজন তাহলে ও একটু পিছিয়ে আছে, তাহলে মাঝামাঝি জায়গায় আছে। তো ওর ধাক্কায় আলাদা করার চেষ্টা করতেছে, এক পর্যায়ে আমার মামাকে ফেলেই দিছে, পানিতে ফেলে দিছে। তো মামার ভাগ্যটা ভালো যে মামা মানে ওইখানে আপনার কমর পানি ছিল না, কম পানি ছিল, বিদায় মামা ওইদিনকে ওইখান থেকে বেঁচে আসছে, নাহলে মামাকে ওইদিন হয়তো বা কিছু একটা করতে পারতো।
আশেপাশের এরা তখন কোথায় ছিল,
এরা তখন বুঝতে পারছে যে এটা ধরছে।
কিন্তু ফাইনালি আপনার মামা মানে আর তেমন কোন প্রবলেম
এখন এই প্রবলেম তার এখনো পর্যন্ত থাকে, কিন্তু সেটা এখনো বিদেশ আছে।
অদ্ভুত, মানে বাঁশ ঝাড়ের যে বর্ণনাটা দিল রেহান, মানে আমার মনে আছে তুই আর আমি একবার আমরা গেলাম একটা জায়গায় বাঁশ ঝাড়ের মধ্যে গিয়েছিলাম,
ওটা অনেক ঘন ছিল, বাট ওনাটা শুনে মনে হলো আরো বেশি ঘন,
আরো বেশি ঘন। আমরা ওই বাঁশ ঝাড়ের ছবিগুলো একটু ফেসবুকে দিতে হবে,
আমরা দিয়েছিলাম তো মনে হয়,
আমরা কি দিয়েছিলাম,
কিভিয়া ভাই দিয়েছিল
হয়তো বা, যদি না আরো একবার হয়তো বা দিতে হবে। এখানে বাঁশ ঝাড়টা আমরা ঘুরেছিলাম, মানে এত কিরকম করতে পারছি যে এটা কিরকম হতে পারে। আর আপনার টিনের চালে যে ঢিলের কথাটা বলছেন, মানে এটা কিন্তু গ্রাম অঞ্চলের একটা কমন সিনারি, গ্রামে অধিকাংশ বাড়িতে সেটা ঘটে। যেমন আমি আমাদের এলাকার ঘটনা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর আমরা যখন স্কুলে পড়ি না, ট্রেনে পড়ছি বা এসএসসি দিব, ওই সময় প্রায় সন্ধ্যার ঠিক সন্ধ্যার পরপর মানে এরকম কিছু পুরো মহল্লার মধ্যে মানে এই আমাদের বাড়িগুলোর পেছন দিকে একটা বেশ বড় সড়ো জঙ্গলের মতো আছে। দিনের বেলা তুই ওখানে গেলে গাছ উৎসন করবে এমন একটা ভাব ওই জঙ্গলটা। তো ওখানে আমরা কেউ খুব একটা যাই না, একা তো অবশ্যই না। তো টিনের চালে ঢিল দেয়, এখন আমরা প্রথমে মানে সন্দেহ করেছিলাম যে হয়তো এলাকার কোন উচ্ছৃঙ্খল
পোলাপানরা
ছেলে পেলেরা হয়তো দিচ্ছে, কিন্তু জঙ্গলটার পেছনে যে বাড়ি আছে ওরা ওখান থেকে দেখছে, আমরা এই পাশ থেকে দেখছি, আশেপাশে এমন কোন ছেলে পেলে নাই যে আর বুঝিছি। তো আমরা তখন 9-10 পড়ি যে মহল্লার দুষ্টু ছেলে মার্কিং করা থাকলে তো অবশ্যই আমাদের নজর এড়ায় নিশ্চয়ই কেউ হতে পারে। কিন্তু সেগুলোর উত্তর কিন্তু আজও খুঁজে পায়নি অদ্ভুত ভাবে। এবং তুই মানে যেই জিনিসগুলো দিয়ে ঢিল দিত ওগুলা ওই জায়গার মধ্যে নাই, এমন জিনিস দিয়ে ঢিল দিত, ধর পাথর দিয়ে ঢিল দিচ্ছে,
ওই পাথর
না আশেপাশে পাথরের প্রশ্নই ওঠে না,
এগুলো পিঠে তো চরম।
শাহিন ভাইয়ের কথাটা শুনে আমার ওই ঘটনাটার কথা মনে পড়ে গেল আর কি, যে এই ঘটনাগুলো প্রায় ঘটে। তো শাহিন ভাই এই হচ্ছে আপনার মোটামুটি অভিজ্ঞতা, তো কম না শাহিন ভাই?
যথেষ্ট, আমি তো এটাই আমি অবাক হচ্ছি দিনে দিনে প্রত্যেক দিন ডরের মানে এক একটা এপিসোডের সাথে সাথে আই জাস্ট ফিল মানে দিস স্ট্রেঞ্জ থিং, যে একজনের সাথে একবার না, যার সাথে ঘটে তার সাথে বহুবার
ঘটে,
বারবারই সেই টাচটা পেতে থাকে। এবং যার এগারো বছর আগে একবার ঘটেছিল তার বারো বছর পরে হলেও আবার একবার ঘটছে একটা কিছু, আর যাদের সাথে ঘটে নাই তাদের সাথে কিন্তু আসলেই ঘটে নাই এবং তারাই সবচেয়ে বেশি অবিশ্বাসী।
এবং কার সঙ্গে কখন ঘটে যায় এটাও বলা যায় না, কখন আপনার বিশ্বাস পাল্টে যাবে। আমাদের আজকের অনেককে আমরা পেয়েছি যে মিজান ভাই ছিল, যাদের প্রথমে খুব একটা বিশ্বাস ছিল না এই বিষয়ে। তো আপাতত রেহান স্টক করি, রাত তো গভীর হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, চল আজকে আমাদের স্টক করে দেই।
ঠিক আছে
ঠিক আছে,
এই কেড়ে
কি হয়েছিল এখানে প্রশ্ন আপনার মাথায় ঘুরছে? আমাদের টিম প্রতিনিয়তই এরকম কিছু ঘটনার মুখোমুখি হয়, কিন্তু আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো খুব বেশি আনি না, এই কারণে যে আপনি যদি বেশি ভয় পেয়ে যান তাহলে হয়তোবা আপনার অধিভৌতিক ঘটনাটি আমাদের জানা হবে না। কেন বলছি? কারণ আপনার ভয়ের গল্পগুলো আমরা এমন সব হন্টেড প্লেসে বসে ধারণ করি যেখানে একের পর এক ছোটখাটো নাটক ঘটতেই থাকে। কিন্তু আমরা আপনাকে আশ্বাস দিতে চাই, আমাদের সাথে থাকে এবিসি এর খুব শক্তিশালী একটি টিম যেখানে আপনার পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয়। যে ঘটনাটির মুখোমুখি সুমন এবং রেহান গত সপ্তাহে হয়েছিল সেটা কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু মনের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। আমরা ভয় পেতে ভালোবাসি প্রিয় শ্রোতা, এবং এই জন্যেই আগামী সপ্তাহে আবারও কোন একটি হন্টেড প্লেসের কাহিনী এবং একই সাথে আপনার জীবনের ভৌতিক কাহিনীগুলো আপনার সামনে উপস্থাপন করতে চাই ঠিক রাত এগারোটা বিশে। সে পর্যন্ত ভালো থাকুন, সাহস নিয়ে বেঁচে থাকুন। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.